exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি অতিথির জীবনের গল্প। অনুষ্ঠানে তার মুখ থেকে শোনা গল্পটি সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। এই অনুষ্ঠানের কোনো কন্টেন্ট কাউকে হেয় করার জন্য নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। নিয়ন আলোর দিকে তাকিয়ে যুবকটি ভাবল এই তার শেষ আলো দেখা। একটু পর পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাবে তার কাছে। পরিচয়হীন মানব হয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেবে সে, তারপর ঝুলে পড়ল মৃত্যুর জন্য। মৃত্যুর জন্য মৃত্যু নাকি অন্য গল্প, চলুন শোনা যাক। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। সময় রাত ১১টা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পে। জীবন গল্পের আরো একটি আনকোরা এপিসোড এই মুহূর্তে আপনাদের সামনে আমি তুলে দেব, এবং যারা আমাকে শুনছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, শীতের এই রাত আমি জানি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে প্রচুর ঠান্ডা রয়েছে, তো এই ঠান্ডাতে যারা কাঁথা মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে আমাকে শুনছেন এবং যারা আমার সঙ্গে থাকবেন রাত একটা অবধি বা তারও বেশি কিছু সময়, সবার প্রতি প্রথমেই কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের এই অনুষ্ঠানটি। কথা আমি বাড়াবো না, প্রথমেই আমার যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে পরিচিত হব। আপনার নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ তানভীর শেখ।
তানভীর, কোথা থেকে এসছেন আপনি?
আমি আসছি প্রাণীগঞ্জ থেকে।
সো তানভীর, আমরা শুরু করতে পারি একেবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই, যেখান থেকে মনে পড়ে।
আমি যখন আর কি আপনার পড়ালেখা করি, আমার ক্লাস 8-9 এগুলো খুব ভালোভাবে কেটে যায়। তো এরপর
বাবা কি করতেন?
আমার বাবা ব্যবসায়ী।
ব্যবসায়ী? কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা দুই ভাই, আমি এবং আমার ছোট।
মানে আপনি হচ্ছেন বড়?
আমি বড়।
জি। তো ক্লাস 8 হ্যাঁ।
তো ক্লাস 8-9 পড়ার পর আমি পড়ালেখা হঠাৎ ছেড়ে দিই। আমি এমনি ঘোরাঘুরি করি, এটি করি, বিভিন্ন মানে এমনি সময় পাস করতে থাকি। এরপর যখন আর কি আমি এই সাংবাদিকতার দিকে একটা ঝোঁক আসলো আমার, যে আমি এই পেশাটাকে নিজের একটা পেশা বলে ই করব। তো এরপর আমি একটা অনলাইন নিউজ পোর্টালে জয়েন করি।
আচ্ছা।
তো এরপর যেরকম আমি আপনার ওখানে অ্যাপ্লাই দিই, একটা মেল করি, মেল করার পর তারা আমাকে কল দেয়। কল দেওয়ার পর একটা চাইল্ড জার্নালিস্টের আইডি কার্ড বানায়।
চাইল্ড জার্নালিস্ট?
চাইল্ড জার্নালিস্ট। তো সেখান থেকে আমি আপনার সাংবাদিকতার জগতে আমি প্রবেশ করি। তো এরপর আমি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, তারপর অনলাইন পোর্টাল, এগুলোর সাথে যোগাযোগ করি।
আচ্ছা।
তো পরে আমি দেখলাম যে এখানে সম্পূর্ণই এটা শিক্ষাগত একটা পেশা, আর এই পেশার ভিতরে
শিক্ষা না
করলে এখানে কিছুই করা যাবে না। তো পরবর্তীতে আমি আবার স্কুলে ভর্তি হই।
বিউটিফুল।
স্কুলে ভর্তি হওয়ার পর আমি পরীক্ষা দিই 2012-তে। জেসি সিস্টেম চালু হয়ে যাওয়ার কারণে আমি জেসিতে প্রবেশ করি। জেসি দেওয়ার পর আমি 2015-তে এসএসসি পাশ করি।
জি।
এসএসসি পাশ করার পর আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই সোনারগাঁও ইউনিভার্সিটির আওতায়, এনআইটি, ন্যাশনাল ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ারিং অফ টেকনোলজিতে। তো আমার সাবজেক্টটা ছিল শিপ বিল্ডিং।
জি।
আমি সেখানে পড়ালেখা শুরু করি। তো আমি নিজেকে তখন দেখলাম যে ফিউচার নিয়ে স্বপ্ন দেখলাম যে ইঞ্জিনিয়ার হব। বাসার থেকেও সবাই একটা স্বপ্ন দেখলো যে ছেলে মাঝখানে পড়ালেখা ছেড়ে দিছিল, সবাই হতাশ ছিল, এখন ছেলে আবার ভালো করে পড়ালেখার দিকে যোগ দিছে। সবাই আমাকে তখন ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়া শুরু করলো। আমিও নিজে নিজে অনেক স্বপ্ন দেখলাম যে সাংবাদিকতার পাশাপাশি আমি যদি ইঞ্জিনিয়ার হই, ইঞ্জিনিয়ার হয়েও সাংবাদিকতা করা যাবে। সাংবাদিকতা হচ্ছে সবার জন্য উন্মুক্ত একটা পেশা। পরবর্তীতে আমি ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার পর সেখানে আমি ক্যাম্পাস লাইফে মানে সকল আননোন ফেস, আননোন মানুষজনদের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, ক্লাসমেট যারা ছিল ওদের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। হওয়ার পর আমরা ক্যাম্পাসে বসে আড্ডা দিতাম, ক্লাসের ফাঁকে বিভিন্ন জায়গায় একটু ঘুরতে টুরতে যেতাম। এভাবেই আমাদের একটা হলো। আর আমাদের ক্যাম্পাসের যে কটা ডিপার্টমেন্ট ছিল, নয়টা ডিপার্টমেন্টে আমরা সবাই সবার সাথে সম্পর্কিত হয়ে গেলাম, ভালো একটা সম্পর্ক তৈরি হলো। হওয়ার পর আমরা সবাই একসাথে আর কি কে কোন ডিপার্টমেন্টে সেটা দেখতাম না, আমরা স্টুডেন্ট অ্যান্ড আমরা পড়তে আসছি, ইঞ্জিনিয়ার হতে আসছি, আমাদের স্বপ্ন একটাই। তো সবাই মিলে এই সুখ দুঃখ শেয়ার করে আমরা চলতাম। তো সবার লাইফে সবার পারিবারিক দিকে কিছু না কিছু প্রবলেম ছিল, এভাবেই দিনগুলো যেত। তো সেখানে হঠাৎ আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা শেষ হয়। শেষ হওয়ার পর 30 জানুয়ারি রেজাল্ট দিবে ফার্স্ট সেমিস্টার। তো রেজাল্টের জন্য আমরা সবাই ক্যাম্পাসে আসি। তো তখন বাণিজ্য মেলা চলতেছে, বাণিজ্য মেলা শেষ দুদিন আগে। তো এখন সবাই বলতেছে যে বাণিজ্য মেলায় যাই, ঘুরে আসি। তো বললাম যে ঠিক আছে তোমরা যাও, আমি রেজাল্ট নিয়ে, আমাদের ডিপার্টমেন্টের রেজাল্ট আসতে দেরি করতেছে, রেজাল্ট নিয়ে আমি বাণিজ্য মেলা আসতেছি।
আচ্ছা।
তখন আমার এক ক্লাসমেট আমারই নামে নাম, ও আমাকে ফোন দিয়ে বলে যে তুমি কোথায়। বললাম আমি তো ক্যাম্পাসে। পরে বলতেছে আমি আসতেছি, আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে। বললাম আচ্ছা ঠিক আছে আসো, আমি আছি। তো এই কথা বলার পর ওরা আসলো। আসার পর আমাকে পরিচয় করাই দিল, এখানে আমি যাদের নামগুলো ব্যবহার করছি তাদের সবার নামই ছদ্মনাম।
প্রয়োজনের জন্যই আপনি সেটা করছেন, ঠিক আছে।
পরবর্তীতে আমি আপনার ওই নেহারের সাথে পরিচয় হই।
নেহার, ওকে।
নেহারের সাথে পরিচয়।
আপনাকে ডাকলো কে? আপনার ফ্রেন্ড?
আমার ফ্রেন্ড, আমার নামে নাম তানভীর।
ও আপনার সঙ্গে পড়াশোনা করতো?
ও আমার সাথে শিববিল্ডিং এ পড়ালেখা করে।
শিববিল্ডিং, ওকে। সো ও আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে নেহারের সঙ্গে।
নেহারের সঙ্গে
কি বলে পরিচয় করিয়ে দিল?
যে এটা আমার বন্ধু হয়, আমার এলাকায়, আমরা পাশাপাশি থাকি, আমরা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি।
বাই দ্য ওয়ে, নেহার কি ছেলে না মেয়ে?
ছেলে।
ছেলে, ওকে।
তো আমি পরে বললাম যে ঠিক আছে, আর ওরা আমার এমনি এজে বয়সে ছোট। তো পরে আমি বললাম কেমন আছেন, এটি একটা সৌজন্য সাক্ষাৎ করলাম। করার পর আমরা আমাদের আরেকটা ক্যাম্পাসে গেলাম, যে ওখানে আমাদের রেজাল্টটা দেখলাম, দেখে পরে বললাম যে তাহলে চলো বাণিজ্য মেলায় যাই।
ওকে।
তো আমরা বাণিজ্য মেলায় গেলাম। যাওয়ার পর তখন জার্নালিস্টের জন্য বাণিজ্য মেলায় একটু স্পেশাল কিছু আছে, যেটা হচ্ছে তারা যদি টিকিট কাটা প্রয়োজন হয় না তাদের, এবং তাদের সাথে দুই একজন এমনিতেই যায়। আমি তখন বাণিজ্য মেলায় ঢুকবো, তো আমার তো টিকিটের প্রয়োজন নেই। তো আমি নেহারকে বললাম কি তুমি আমার সাথে ঢুকতে পারো। তো পরে বলার পর আমার সাথে নেহার ঢুকলো, দেখলো যে টিকিট লাগলো না। আর তখন সে জানলো যে আমি সংবাদপত্রের সাথে জড়িত, সাংবাদিকতায় জড়িত। আমি নেহারের ফ্যামিলিটার সম্পর্কে একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে ওর ফ্যামিলিটা সম্পূর্ণই শিক্ষিত পরিবার। ওর মা ছিল একজন স্কুলের শিক্ষিকা, এখন সে নেই, মানে চাকরিতে নেই। আর ওর বাবা সিটি কর্পোরেশনে জব করে। ওর ভাইও একজন বিএসসি ইঞ্জিনিয়ার, এখন বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, আর ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতেছে।
আচ্ছা।
তো নেহারের সাথে বাণিজ্য মেলায় গেলাম। পরে নেহার সম্পূর্ণই শকড, আর ও একটু সাদাসিধে টাইপের ছেলে।
আচ্ছা, শকড মানে কি? সে অবাক হয়েছে, তাই?
সে অবাক।
আচ্ছা, এটা না আমরা ভুল করে জিনিসটা সবাই করি, এটা শুধু ও করে তা কিন্তু না। শকড মানে আমি যতটুকু জানি মর্মাহত হওয়া, কষ্ট পাওয়া, আঘাত পাওয়া। তো দেখুন, অবাক হয়েছে মানে খুশি হয়েছে সে, কিন্তু আমরা ইউজ করলাম শকড। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সেটা শুধু ওর ক্ষেত্রে না, আমরা কিন্তু এই জিনিসটা র্যান্ডামলি মানে ভুল শব্দ ইউজ করি। এবং এই শকড শব্দটা অনেকেই অবাক হওয়ার ক্ষেত্রে শকড ব্যবহার করেন, আমি ঠিক জানি না যেটা বুঝে করেন না না বুঝে করেন, এটা করা উচিত না। যাই হোক, বলুন তারপর।
তো তারপর আপনার সেখানে আর কি ওর কিছু বলার ভাষ্য পায় না আমার কাছে। তো পরে বলতেছে ভাই তুমি করে বলতেছে যে তুমি তোমার পরিচয় এরকম গোপন, ভাই টিম। তো আমি বলতেছি ভাই আমি তো এটা এমনি পড়ালেখার পাশাপাশি করি, এটা পরিচয় দেওয়ার কিছু না। তো পরবর্তীতে নেয়ার সাথে আমরা বাণিজ্য মেলা ঘুরে টুরে চলে আসবো, তখন নেয়ারের কাছে একটা ফোন আসে।
আচ্ছা।
তো ফোন আসে পরে ওরে জিজ্ঞেস করলো যে কই তুই। পরে ও বললো যে আমি বাণিজ্য মেলায় ঘুরতেছি একজন স্পেশাল পার্সনের সাথে।
আচ্ছা।
তো এই কথা বললো পরে যে এরকম ফোনটা রেখে দিল। তো আমি জিজ্ঞেস করলাম কে ফোন দিছে। তো পরে বলতেছে ফোন দিছে আসে একজন, তো আমাকে তখন নামটা বলেনি। পরবর্তীতে বাসে ওইটা যেরকম আমাকে বলতেছে যে ফোন দিছে ওইটা হচ্ছে আমার ধর্মের বোন হয়, আমার আম্মুকে ও ধর্মের মা ডাকছে।
এটা নেহার বলছে আপনাকে?
নেহার বলছে।
আচ্ছা।
তো পরবর্তীতে আমরা ওখান থেকে আমাদের চলে যায়। তো আমরা গুলিস্তান নামার পরে ওর বাড়ি হচ্ছে সোনিয়াকড়ায়, নেহারের বাড়ি হচ্ছে সোনিয়াকড়ায়, আর তানভীরের বাড়িও সোনিয়াকড়ায়।
জি।
তো আমার বাড়ি হচ্ছে ক্রানীগঞ্জ। তো আমি ক্রানীগঞ্জ যাবো। তো গুলিস্তানে আমরা নেমে যেরকম আমি ওদের বিদায় দিলাম, বিদায় দেওয়ার সময় নেহারকে একটা কথা বললাম যে মনে হয় যে আজকেই নেহার চ্যাপ্টারটা শেষ, নেহারের অধ্যায়টা আজকেই মনে হয় শেষ। প্রথম দেখা হঠাৎ আর কি মুখ দিয়ে বেরিয়ে আসলো যে প্রথম দেখা এবং খুব ভালো লাগলো, সময়গুলো খুব ভালো কাটলো, আমরা সংসদ ভবন ঘুরলাম, এটি করলাম। তো লং টাইম আমরা ছিলাম। তো রাত 11টার দিকে বিদায় দিতেছি। তখন বললাম যে এরকম সময় আমি কারোর সাথে ঘুরি না, তারপর আনন্দের ভিতরে তোমার সাথে এতটুকু আমি ঘুরছি, তো মনে হয় এটাই মনে হয় শেষ। পরে ও আমাকে বলতেছে যে শেষ না, তোমার নাম্বারটা দাও।
আচ্ছা,
তোমার নাম্বার আমার ফেসবুক আইডিটা নিল, তারপর ওর মতো চলে গেছে, আমি আমার মতো। তারপর আমার দিনগুলো আমার স্বাভাবিকভাবেই কাটছে, আমি আমার পড়ালেখা, আমার ক্যাম্পাস এগুলো নিয়ে আমি ব্যস্ত।
জি,
এর মধ্যে দেখলাম আমার ফোন একটা ফোন আসছে, আননোন নাম্বার।
ওকে,
তো আসার পর আমি ভাবলাম যে এই সময় আননোন নাম্বার কে হতে পারে, তো আবার মিস কল। তো পরে ফোন ব্যাক করলাম, তো ব্যাক করার পর দেখলাম একটা ফিমেল ভয়েস বলতেছে, ভাইয়া সরি, আমি আমার ফ্রেন্ডকে ফোন দিতে গেছি, আপনার নাম্বারে কল ঢুকে গেছে। বললাম ঠিক আছে, ভালো থাকবেন বলে আমি রেখে দিছি। তো আমি কেন জানি আমার মনের ভিতরে মনে হচ্ছিল যে এই ফোনটা কেউ আমার সাথে প্রাং করার জন্য, মানে ফান করার জন্য আমাকে কলটা দিচ্ছে।
আচ্ছা,
তো আমি আমার ক্যাম্পাসে গেলাম। তারপর দিন যাওয়ার পর আমি ও সেই মুহূর্তেই আমি নেহারকে ফোন দিই, নেহারের নাম্বারটাতে কেন জানি ফোন দিই, আর নেহার তখন সানির সাথে ছিল।
সানি, ওকে, সানিটা কি?
সানিটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড।
আচ্ছা,
যাকে আর কি আমার জীবনের মাঝখানের যে ভয়াবহ
কাহিনীটা,
হচ্ছে ওর ছদ্মনাম। ফোন দিয়ে আমি বললাম যে ভাই আমার নাম্বারে একটা ফোন আসছে, আননোন, কি অবস্থা টেবস্থা জিজ্ঞাসা করে। পরে বললাম যে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, ফিমেল, তো আমার মনে হচ্ছে কে যেন আমার সাথে ফাইজলামি করার জন্য ফোনটা দিছে। পরে ও হাসতেছে, তাই নাকি? আমাকে, হ্যাঁ ভাই, আমি জানি না কেন এরকমটা হলো। ও আচ্ছা ঠিক আছে, দেখো কে ফাইজলামি করতে করে। আমাকে, না আমি খোঁজ নিয়ে নিব কে করছে, এটা বের করে ফেলবো। এটা আমার মন থেকে কেন জানি আসতেছিল। তো এরপর আমি তারপরে দিন ক্যাম্পাসে যাই, যাওয়ার পর আমার যত ফিমেল ফ্রেন্ড ছিল আমি সবাইকে জিজ্ঞাসা করি যে এই নাম্বারটা তোদের মধ্যে কার, কারণ সবাই একটা সিম ব্যবহার করে না, দুইটা সিমও ব্যবহার করে। তো এর জন্য জিজ্ঞেস করি, আমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করি যে তোরা কি তোদের গার্লফ্রেন্ড দিয়ে ফাইজলামি করেছিস কিনা। সবাই বলতেছে আমরা এই নাম্বার চিনি না, আর আমার ক্যাম্পাসের কারোর ভিতরেই ছিল না। তো পরে আমি এটা স্বাভাবিকভাবেই ভুলে যাই। আর ভুলে যাওয়ার পর আমি আমার আবার ক্যাম্পাস লাইফে আমি সুন্দরভাবে এই করতেছি। তখন আমি ফার্ম গেটে নতুন আবার ম্যাচ নেই, কারণ আমাদের স্টাডির জন্য যাতায়াতে সময় অনেক পার হয়ে যায়, এই কারণে যেরকম আমার বাসা থেকে আমার ইসে উঠা লাগে।
ওকে,
সেখানে আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছি, ই করতেছি, ভালোই সময় যাচ্ছে। তো আমরা রুমের ভিতরে ছিলাম, তখন আমার এক ফ্রেন্ডকে একটা মেসেজ করতে গিয়ে ওর আসার কথা ছিল, তো আসেনি দেখে একটা ছন্দ সাজায় আর কি মেসেজ করি। তো ওই মেসেজটা ভুলবশত আমার ওই যে রিসেন্ট ফোন নাম্বার যে ছিল মিস কলের ভিতরে, সেই ওখানে থেকে সানি নাম্বার চলে যায়,
সানি নাম্বার চলে যায়,
মেসেজটা চলে যাওয়ার পর সানি আমাকে ফোন দেয় যে আসার কথা ছিল। পরে আমি বললাম যে আপু সরি, আমি আমার ফ্রেন্ডকে ফোন দিতে গেছি, আমার ফ্রেন্ডকে মেসেজ করতে গেছি, আপনার ওখানে চলে গেছে ভুলবশত। বলার পর ও আচ্ছা, আমি পরে বললাম যে আচ্ছা আপনি কিছুদিন আগে আমাকে ফোন দিয়েছিলেন, আপনার বাসাটা আপনি কি নিঝুম? তো আমি ভাবতেছিলাম যে আমার এক ফ্রেন্ড আছে নিঝুম, যাত্রাবাড়ির, ও মনে হয়। তো আমি বলতেছি আপনি কি নিঝুম? ও বলতেছে না আমি নিঝুম না। আমি, আপনি থাকেন কোথায়? বলতেছে যাত্রাবাড়ি।
ওকে,
পরে আমি বললাম যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি শুনি একটা ম্যাচ খেতেছে না, যাই হোক আপু ভালো থাকেন বলে আমি রেখে দিছি।
ওকে,
তো আমি আমার ফ্রেন্ডদের নিয়ে ব্যস্ত। তো কিছুদিন পরে নেহা আমার সাথে চ্যাটিং করে ফেসবুকে, চ্যাটিং এর পর বলতেছে ভাই তোমাকে মিস করতেছি। আমি বললাম ভাই আমিও মিস করতেছি সেই দিনের কথাগুলো, খুব ভালোই সময় কাটছে, তো কি করা যায়, আসো একদিন ক্যাম্পাসে, আমি তো ফার্ম গেট আছি। তো পরেও বলতেছে তুমি আমার এলাকায় আসো, আমি তো তোমাদের ওখানে ঘুরে আসছি, তুমি আমার এলাকায় আসো।
কে বলে এটা?
এটা নেহার বলে, নেহারের ইনভাইটে আমি যাই শুনি একটা।
আচ্ছা,
যাওয়ার পর সেখানে নেহার আর তানভীর দুজন উপস্থিত ছিল।
জি,
ওদের সাথে আমি দেখা করি, দেখা করার পর স্বাভাবিকভাবে একটা সৌজন্য সাক্ষাতের পর আড্ডা টাড্ডা হয়, আড্ডা হওয়ার পর ওদের এলাকাটা একটু আমি ঘুরি, তারপর আমি আমার মতো আবার চলে আসছি।
ওকে,
তার কিছুদিন পর মানে তিন চার দিন পর আবার আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আশিক, ওকে নিয়ে আমি যাই শুনি একটা নেহারদের সাথে আবার দেখা করতে। এটা আমাদের সেকেন্ড মিট। তো দেখা করতে যাই, পরে সেখানে আমরা দেখা সাক্ষাৎ করে আড্ডা টাড্ডা দিয়ে চলে আসবো সন্ধ্যার সময়। তো নেহারের কাছে আবার ফোন আসে, আমাদের আড্ডা শেষ পর্যায়ে তো ফোন আসে। ফোন আসার পর নেহার বলতেছে, নেহারকে জিজ্ঞেস করছে যে কই তুই? ও বলছে যে আমি শুনি একটা বলছে। পরে সানি বলছে ওকে যে তুই থাক আমি আসতেছি। তো ফোনটা লাউড দেওয়া ছিল নিয়ারের ফোন প্রবলেম থাকার কারণে, যার কারণে আমরা সবাই শুনতে পারি। তো পরবর্তীতে আমরা ফাইজলামি করতেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, টপিক নিয়ে। তো ফাইজলামির মাঝে নেহার যেরকম আমরা জানলাম যে নেহারের কাজিন আসতেছে, মানে ওর ধর্মের বোন মানেই তো কাজিন, তো ওর কাজিন আসতেছে, কাজিনের সাথে ফ্রেন্ডও আসতেছে, তো একটু ফাইজলামি টাইজলামি করে সবাই পরিচিত হয়ে আড্ডা টাড্ডা দেওয়া যায়, এভাবেই আর কি একটা কথা হয়। তারপর অনেকক্ষণ দেখলাম টাইম পার হয়ে যাচ্ছে, আসতেছে না সানি। তো এরপর আমি নেহারকে আর কি বলা হলো যে নেহার তোমার বোন কই, তোমার বোন তো আসতেছে না, আমরা চলে যাই। পর বলতেছে না আসতেছে, দাঁড়াও সব দেখা সাক্ষাৎ করেই যাও। তো এভাবে হলো আমাদের কথা। তো এর মাঝখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওদের দেরির কারণে ফোন দেওয়া লাগবে ওদের, কারো ফোনে টাকা নেই, আমি ফোনটা বের করে দিই। দেওয়ার পর আমার নামে নামে যে আমার ক্লাসমেটটা তানভীর, ও বলতেছে যে তুমি ফোন বের করে দিলা, নাম্বার নেওয়ার ফোন দি। বলার পর আমি বললাম না না থাক ভাই, আমার নাম্বার নিতে হবে না, মোবাইলটা আমি পকেটে রেখে দিই। দেওয়ার পরে নেহার বলতেছে আস্তে আস্তে যে নাম্বার কি নিব, নাম্বার ওর কাছে আছে। এই কথাটা বলছে পরে আমি যেরকম বলতেছি আমার কাছে আছে, মানে ওই যে আমি তোমার ফোন দিয়ে বলছিলাম মেয়েটার কথা, সে মেয়েটাই তোমার বোন। এই কথাটা বলার পর নেহার বলতেছে ভাই সরি আমার ভুল হয়ে গেছে, আর এটা আর কি সানি আমার থেকে জোর করে নাম্বারটা তোমার নিচ্ছে।
আচ্ছা,
তো এই কথা বলার পর আমি আচ্ছা ঠিক আছে তাইলে আর যেতেছি না, আসুক আজকে। আসলে পরে বুঝাবো যে ফাইজলামি আর এক বলে। এই কথা বলার পর আমরা ওখানে ফাইজলামি করতেছি, আর ওখানে কিছু কথা হয় আমাদের মাঝে এমন যে আমি নেহারকে বলি যে বিয়ে করবা, বোনকে বিয়ে দিবা, একটা বন্ধুর কাছে দিও, কারণ বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর সম্পর্কে ভালো বলতে পারে, ওর গোপনীয়তা সম্পূর্ণ এক বন্ধু আরেক বন্ধু জানে, তো বন্ধুর থেকে বেটার ছেলে তুমি পাবা না।
ওকে,
তো এইসব কথা বলার পরে যেরকম নেহার বলতেছে বিভিন্ন এটি চলে গেল আমাদের। তো এই কিছুক্ষণ পরে দেখি যে সানি আসতেছে, তো আসতেছে পরে সানিকে আমি কখন দেখিও নাই। তো আমি নেহারকে বললাম কি ওই দেখো, আমি আঙ্গুল দিয়ে দেখালাম যে ওই দেখো যে তোমার বোন আইসা পড়ছে। ও আমার বলতেছে তুমি চিনলা কেমনি,
সেটা তো আমাদেরও প্রশ্ন যে আপনি তো এর আগে কখনো সানিকে আপনি
দেখেননি,
রাইট, মানে চিনলেন কিভাবে? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব ছোট্ট একটা বিরতির পর। মাত্র দুই মিনিটের একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। আজকের এই জীবন গল্পটা অনেক শিক্ষণীয় একটা গল্প, যারা জীবন গল্প বলার জন্য এখানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। এমনও হতে পারে একটা জীবন গল্প পুরো দেশ জাতির টনক নড়িয়ে দেবে, এরকম গল্প আমি আমার নিজের জীবনের রেডিও এক্সপিরিয়েন্সে পেয়েছি। তো সে অর্থে আপনি যদি মনে করেন যে না আপনার গল্পটি প্রচারযোগ্য এবং আপনার এই গল্পটি সমাজকে সে অর্থে অনেক বড় একটি ধাক্কা দেবার জন্য, একই সাথে মানুষের তার নিজের জীবনে চলার পথে আপনার এই গল্পটি অনেক বেশি সহায়ক হতে পারে, সো প্লিজ কাম টু মি, আমাদেরকে ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ফোনটি রেকর্ড করা হয়, ফোন থেকে নির্দেশনা অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। ওকে, ফিরে আসছি একটু পর।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আরজে কিবরিয়া, অনলি অন ঢাকা FM 90.4। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প,
আরো একবার আমন্ত্রণ। আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4 এ, আর যে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমরা কথা না বাড়িয়ে আমাদের যিনি গেস্ট আছেন তার কাছে আবারও ফিরছি। তো আমাদেরও প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আপনি সানিকে চিনলেন কিভাবে?
তো আমি সানিকে কখন দেখি নাই, কখনো ওর সম্পর্কে জানতাম না, তো হঠাৎ কেন জানি ফিল হলো।
বাই দ্য ওয়ে সানিটা কিন্তু এখানে একটা মেয়ে, আমি যদি ভুল না করে থাকি, রাইট? কারণ সানি অনেক ছেলের নামও আছে, সে কারণেই বলছি। নেহার ছেলে, নেহার এবং সানি হচ্ছে বন্ধু বান্ধবী,
বন্ধু বান্ধবী,
কিন্তু সানির সঙ্গে আপনার এই মিস কল বা এরকম এসবের মধ্য দিয়ে পরিচয় ঘটছে,
পরিচয় আর কি, একটা পরিচিতি ঘটছে। তো এরপর আমি সানিকে দেখালাম, পরে সবাই অবাক যে সানিকে আমি কিভাবে চিনলাম, বা এই সানিকে আমি তো কখন দেখিনি। আমি বললাম যে ভাই আমার একটা ফিল আসলো, মনে হলো যে এটাই সানি, তো আমি এই কারণে বললাম।
আচ্ছা, আন্দাজে ঢিল দিয়েছেন
আর ঢিলটা কাছে
পড়ে গেছে।
তো পরবর্তীতে আপনার সানি আসলো, সানির সাথে দুইটা ফ্রেন্ড নিয়ে আসছে, একটা ওর বড় বোন হয়, মানে পাড়া প্রতিবেশী বড় বোন, সেই বোনটার নাম হচ্ছে সীমাকু, আর ওর ফ্রেন্ড ছিল প্রিয়াঙ্কা।
ওকে,
ওরা দুজন পাশে ছিল, তো সানি হাসতেছিল কারণ ও লজ্জা ফিল করতেছিল আমাকে দেখে, যে ফোনে তো ফান করছে, তো ও জানতো না যে আমি জেনে গেছি অলরেডি।
ওকে,
তো আমি কি করি, ওখানে খাড়াই খাড়াই ওরে ফোন দিই, তো ফোনটা ও সাইলেন্ট করে রাখে, তো ফোনটা সাইলেন্ট থাকার কারণে রিংটোন বাজে না, ও বুঝতে পারে যে আমি ফোন দিছি ওরে। তো ওখান থেকে তাড়াহুড়া করে মার্কেটে চলে যায়।
ওকে,
মার্কেটে চলে যায়, তো আমরাও চলে যাব, তো সেখানে আমাদের সাথে ওই তানবীর যে ছিল সে চলে গেল, ওর বাসায় তাড়াতাড়ি যেতে হবে।
জি,
তো আশিক আর আমি দুজন মিলেই ফাইজলামি করতেছি।
আশিক আপনার ফ্রেন্ড?
আশিক আমার ফ্রেন্ড, তো আমরা দুজন মিলেই ফাইজলামি করতেছি, আমাদের সাথে তখন নেহার ছিল।
আচ্ছা,
আর সানি ওরা মার্কেটে। তো পরে আমি নেহারকে বলতেছি যে, সানি নেহারকে আবার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে তুই যাইস না আমাদের নিয়ে যা।
ওকে,
তো নেয়ার বলতেছে যে আমি তোদের সাথেই করতে পারবো না, আমি ওদের নিয়ে ব্যস্ত আছি। পরে আমি বললাম যে ভাই দেখো, তোমার বোন মেয়ে মানুষ, আর সন্ধ্যার পরে আসছে মার্কেটে, একা ছেড়ো না, ওরে সাথে করে নিয়ে যাও। তো এই কথা বলার পরে আমি বললাম যে চলো তোমার আগে দিই। আমরা মার্কেট পর্যন্ত গেলাম, যাওয়ার পর মার্কেটের বাইরে আমি আর আশিক দুজন ফাইজলামি করতে করতে চলে আসবো। ওই মুহূর্তে সানি ওরাও বের হয়ে আসলো, নেয়ার যায় বের করে নিয়ে আসলো। আসার পর বলল যে ভাইয়া ভালো থাকবেন আপনারা, আমরা একটু ফ্রেন্ডের বাসায় এসেছি, এক ফ্রেন্ডের বার্থডে।
জি,
এই কথা বলল, গিফট কিনতে আসছিলাম। তো পরে আমরা বললাম হ্যাঁ ভালো থাকবেন আপনারা, মন ছিল আমাদের ওখানে যান।
জি,
তো ইনভাইট দিয়ে আমরা চলে যাই। তো যাওয়ার পর আমি বাসে উঠে সানিকে আবার ফোন দিই, ফোন দেওয়ার পর সানি তখন ফোনটা রিসিভ করে, রিসিভ করে বলতেছে ভাইয়া সরি আমি বুঝতে পারি নাই, আমি আপনার সাথে এমনি ফাইজলামি করতে গেছিলাম।
ওকে,
আমি বললাম যে ওকে সমস্যা নাই, এমনি আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো এই কথা বলার পর, তখন সানি সম্পর্কে আমি কিছুই জানতাম না, তো এই কথা বলার পর সানি বলল যে হ্যাঁ আপনি চাইলে মাঝে মাঝে ফোন দিতে পারেন।
ওকে,
আমি বললাম যে ঠিক আছে, পরে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আমি ওর একটা টেক্সট করলাম যে রাত 9টার পরে কি ফোন দিতে পারবো, ও আমাকে মেসেজ করলো যে হ্যাঁ অবশ্যই অফকোর্স বলে একটা মেসেজ করলো। তো পরে আমি 9টার পর, সেদিন আবার আমার এক ফ্রেন্ডের হলুদ ছিল,
জি
আমি সে হলুদে যাই, যাওয়ার পর হলুদটা বোরিং লাগতেছিল, তো পরে সানিকে আমি ফোন দিই
9টার
পর। ফোন দেওয়ার পর সানি ধরে, ধরার পর আমরা ইন্ট্রোডাকশন হই, ইন্ট্রোডাক্ট হওয়ার পর নিজেদের ফ্যামিলি সম্পর্কে দুজন দুজনের বলি, বলার পর আস্তে আস্তে আমাদের কথা আগাতে থাকে।
মানে সানিকে আপনি আপনার ফ্যামিলি সম্পর্কে বললেন, ওর ফ্যামিলি, যেটা হয় প্রথম থেকে বাতচিত হলে, হ্যাঁ আননোন পারসনের সাথে, রাইট?
তো এরপর আমরা একটা পরিচিতিতে চলে গেলাম। তো আমাদের ফার্স্ট উইক, মানে আমরা এক সপ্তাহ যে কথা বলছি, এক সপ্তাহ আমরা 5000 মিনিট কথা বলছি,
5000 মিনিট।
সেখান থেকে ফোনে আর কি বলি যে আমরা কিন্তু আজকে 5000 মিনিট কথা বলে ফেললাম। তো এই কথা বলার পর আপনি এটা হিসাব রাখছেন, বললাম মিনিট কাট কিনি, তো সেই হিসাবে হিসাব রাখা আছে। আমি এক পর্যায়ে কিন্তু আমার ক্যাম্পাস থেকে আমি সম্পূর্ণ ওর জগতে চলে যাচ্ছি। এখানে
ওর জগতে চলে যাচ্ছেন বলতে,
ওর জগতে ওরে নিয়ে আমি ব্যস্ত হয়ে যাচ্ছি, কারণ সারাটা দিন একটা মানুষের সাথে কথা বলা,
অলওয়েজ নক করছেন, অলওয়েজ স্পিন করছেন, রিপ্লাই আসতেছে, কথাবার্তা বলতেছেন, টাইম পাস করতেছেন। ওকে, ফাইন,
এইভাবে চলছে, আমাদের কিন্তু ফ্রেন্ডশিপও না, কোনো রিলেশনও না তখন,
বাট কথা বলতে ভালো লাগতো, টাইম পাস করতে ভালো লাগতো,
টাইম স্পেন্ড করতে ভালো লাগতো। তো এরপর
এই বিষয়টা কি নেহার জানতো যে আপনারা টাইম পাস করতেছেন?
নেহার জানতো, নেহার এ টু জেড সব কিছুই জানতো। ইনফ্যাক্ট এখন যে আমি স্টেজে আছি এই কথাটাও নেহার জানে।
ওকে, ইন্টারেস্টিং।
তো নেহার একটা কথা বলতো যে তোমরা কি শুরু করতেছো, তোমরা কি শুরু করতেছো, তোমাদের কিছুই বুঝতেছে না, না রিলেশনে না ফ্রেন্ডশিপে এত কথা বলো কেন? পরে বললাম যে ভালো লাগে কথা বলি। তো এই কথা বলার পর সানি সম্পর্কে আমি জানলাম, সানি আমার কাছে বলল যে আমার পাস্ট সম্পর্কে আপনাকে কিছু কথা বলি। কি কথা? যে আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল।
এই কথাটা কেন বলার প্রয়োজন হলো?
এটা ওর থেকে ও নিজে বলছে।
বাট এটা কেন বলবে? তখন পর্যন্ত তো আপনাদের রিলেশনশিপ ধরেন ফ্রেন্ডও বলা যায় না,
আমাকে বলে যে ওর একটা এক্স বয়ফ্রেন্ড ছিল, 4 বছর রিলেশন ছিল। তো আমি বললাম তোর রিলেশনটা ব্রেকআপ হলো কেন?
রাইট,
এই কথাটা জিজ্ঞেস করলাম। পরার পর বললো যে রিলেশন ওই ছেলের দোষ দিল যে ছেলে আদার্স মেয়েদের সাথে।
এটা সবসময় মানে আমাদের রীতিটাই হচ্ছে এরকম, অলওয়েজ কোন একটা ঘটনা ঘটলে আমি নিজেকে নিরপরাধ প্রমাণ করে অন্যের উপর দোষ চাপিয়ে দিই। অল টাইম হয়, এভরি স্পেয়ার অফ লাইফ, অফিস আদালত থেকে শুরু করে কর্মজীবনে যে কোনো জায়গাতেই এই জিনিসটা হয়, খুব টেকনিক্যালি হয় আর খুব ওপেনলি হয়। সো ইউ আর রাইট। হ্যাঁ বলেন। তারপর
এ কথা বলার পর আমার কাছে কিরকম যেন একটু অদ্ভুত লাগলো। ও একটা ভালো মেয়ে, ওর সাথে রিলেশন ছেড়া ও অন্য মেয়ের সাথে রিলেশন করবে কেন? সানিয়াকে বলল যে আমাদের এলাকার সানিয়া এবং ওই ছেলেটার ছদ্মনাম হচ্ছে নাদিম। তো নাদিম বলতেছে নাদিমের সাথে আমি কন্ট্যাক্ট করে জানতে পারি যে ওদের রিলেশনের কথাটা ওদের এলাকার সবাই জান। তো সানির সাথে আমার এই কথা হলো, পরে সানি বলল যে ছেলেটার এই দোষ, একটা কজ দেখালো যে মানুষ আমি রিস্কালার সাথেও সম্পর্ক করতে পারবো কিন্তু এরকম চরিত্রহীন মানুষ আমি দেখতে পারি না, যাদের চরিত্রে সমস্যা আছে। তো একথা বলার পর আমি তার সাথে আর কোনো কথা বাড়াইনি না বাড়ায়। তারপর আমরা অন্য টপিক নিয়ে কথা বলতাম। তো হঠাৎ আমি ওকে একটা রিলেশনশিপে আর কি যাওয়ার জন্য মেসেজ করি,
মানে লাভ প্রপোজাল দিলাম,
মেসেজ করে।
কি ছিল
মেসেজে? ছিল যে ডু ইউ লাভ মি, আই লাইক ইউ। আর একটু কথা এমনি লেখা ছিল যে জানি না যে কথাটা বলার পর ফ্রেন্ডশিপটাও কি ভেঙে যাবে কিনা।
এরপরে
আমি ওর টেক্সট দেওয়ার পরে আমি ও ফোন দেয় আমাকে, তখন প্রায় রাত 1:30 বাজে। তো ফোন দেওয়ার পর আমি ফোনটা রিসিভ করার সাহস পাচ্ছি না যে কিছু একটা নেগেটিভ বলতে পারে। তো ফোন দেওয়ার পর আমি ফোন রিসিভ করি না, দেখো আমাকে আরেকটা রিপ্লাই টেক্সট দেয় বলতেছে ফোন রিসিভ করেন না কেন, ফোন ধরেন। পরে আমি ফোনটা ধরলাম, ধরার পর আমি চুপ, আমি কোনো কথা বলার সাহস পাচ্ছি না ওর সাথে। তো আমাকে বলতেছে আমি কি কোনো কিছু পাইছেন? পরে বলতেছে হ্যাঁ পাইছি।
আপনি জিজ্ঞেস করেছেন কোনো কিছু পেয়েছেন কিনা? ওকে
পাইছি। আমি পরে বলতেছি ও তো কোনো অ্যান্সার দিলেন না যে? পরে বলতেছে আমি অ্যান্সার আপনাকে 2-3 দিন পরে দিই।
ওকে
তো এই কথা বলার পর বললাম যে ঠিক আছে, সমস্যা নেই। আমি ভাবছিলাম যে আমাদের যে সম্পর্কটা আছে সেটাও মনে হয় শেষ। পরে এসে বলতেছে আপনি ভয় পান কেন, ভিতর ডিম এছাড়া বলছে। বলার পর যেরকম আমরা সেই রাত কথা ক্লোজ। এরপর 3 দিন যায়, যাওয়ার পর আমাদের ও হ্যাঁ প্রপোজাল
দেয়,
ইয়েস বলে। তো এই কথাটা তখন নেয়ারের সাথে আবার আমি শুনি একটা ছিলাম, শেয়ার করি যে আমি তো তোমার বোনকে। তো আমাকে বলতেছে যে তোমার সবগুলো টেক্সট, সবগুলা তোমাদের কথা
সব আমি জানি,
কিভাবে আমার সানি শেয়ার করছে, সানি বলছে। আমি বললাম সানি বলছে তাহলে তো আর ওর কাছে হাইড করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু সানি এখানে শেয়ার করতেছে। তো পরে আমি ওরে বললাম যে ঠিক আছে তুমি তাহলে বাকি কাহিনীটুকু শুনো, ও তো 3 দিনের সময় দিচ্ছে। পরে নেয়ার আমাকে বলতেছে যে তোমরা কি শুরু করছো, তোমরা রিলেশনে যাও না। নেয়ার বারবার না করতেছে, আমি বুঝতে পারিনি কেন না করছে, আর নেয়ারেরও মন আর কি এদিকে সায় দিচ্ছিল না। তো আমি বলছি রিলেশন হোক, যা হওয়ার হবে, দেখা যাবে পরেরটা পরে। তো এই কথা বলছি, পরে স্থানীয় সেমই অ্যান্সার দিচ্ছে ওরে। নেয়ার আমার বলতেছে দুজনে দিয়ে একই উত্তর, তো তোমরা কি দুজন এক হয়ে গেছো? আমি বলি না ভাই একই নাই, কিন্তু সেম অ্যান্সার আসতে পারে, এটা কিছু না, অস্বাভাবিক। তো এরপর সানির সাথে আমি আবার ফোনে কথা বলতে থাকি বিভিন্ন বিষয়ে কথা বলা হয়। তো সানি দে ও তখন HSC পরীক্ষা দিবে, তো আমাদের কিন্তু প্রতিনিয়তই দেখা হতো। আমার ক্লাস শেষ করে আমি শনি একটা চলে যেতাম, আর সানিও বিকেলের পরে বাসার থেকে বের হতো, আর সানি নেহারদের বাসায় নেহারের বড় ভাইয়ের কাছে পড়ত, টিউশন আর কি, টিউশন পড়ত। নেহার এবং সানি দুজনে একসাথে পড়ালেখা করত, দুজনে এক ক্লাসে ছিল। তো সেখানে আপনার সানি আর কি আমাদের ফোনে আবার এই কথা বলা শুরু। তো আমরা অনেক দূর চলে গেলাম কথা বলতে বলতে, ফ্যামিলি ডিটেলস নিয়ে, এই সম্পর্ক ওই সম্পর্ক, ওর পাস্ট আমার পাস্ট কেমনে কি হয়েছে। তো আমার পাস্ট সম্পর্কে আমি ওরা বললাম যে আমার পাস্ট সম্পর্কে যা কিছু আছে আমি তোমার সবকিছুই শেয়ার করব। তো ও বলতেছে হ্যাঁ আমার পাস্ট সম্পর্ক আমি আপনার সাথে শেয়ার করব। তো এই কথা বলার পর দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হলো। তো এই সম্পর্কটা কিছুদিন যাওয়ার পর ওর মা জেনে যায়, ফার্স্টে জানে ওর মা।
আচ্ছা,
কথাটা জানার পর ওর মা ওরে একটা কথা বলছে, এটা ওর মুখের থেকে শোনা আমার। ও বলছে আম্মু কি বলে জানেন, আমি কি বলে বলতেছে যে এখনই এত তাড়াহুড়ো হয়ে গেছে, ডাক দিয়ে উঠাই দি। মানে কথার অর্থটা ছিল এমনই যে ডাক দিয়ে বিয়ে দিয়ে তার দিয়ে দি। তো আমি হাসলাম, হাসে আমি ওর বললাম যে এখন তো আমাদের এইসব পসিবলই না, কারণ আমার পড়ালেখা শেষ করতে আমার মিনিমাম 3 বছর সময় দিতেই হবে। 3 বছর সময় দিলে আমি একটা লাইফে কোন একটা পজিশনে যেতে পারবো, কারণ আমার ইঞ্জিনিয়ারিংটা শেষ হলে ইন্টারনি কমপ্লিটের পরে একটা ডিপ্লোমা স্টুডেন্টদের একটা ই থাকে যে তারা চাকরি পায়। তো সেই হিসাবে যেরকম আমি ওর এই কথাটা বললাম মিনিমাম 3 বছর, আর তুমিও তো পড়ালেখা করতেছ, তো তুমি তোমার পড়ালেখা এইটি পরেও বলল যে ওর ফ্যামিলির ও যেটা বলবো সেটাই। এইভাবে আমাদের রিলেশনটা শুরু। তো শুরু হওয়ার পর ওর যখন এইচএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার সময় ওর বাবা ওরে পরীক্ষার হলে নিয়ে আসে।
আচ্ছা,
আর নেহারের আম্মু নেহারকে পরীক্ষার হলে নিয়ে আসে। তাও পরীক্ষার হলটা পড়ছে আমার বাসার পাশে, মানে নদীটা পার হলেই পরীক্ষার হল। তো পরে পরীক্ষার হলে তো আমি আর তানবীর, তানবীরও যাত্রাবাড়ি থেকে আসে, নেহারদের ফার্স্ট পরীক্ষা এইচএসসি এক্সামিনেশন। তো এর জন্য একটা উৎসাহিত দেওয়ার জন্য, পরীক্ষা ভালো জানি লেখে এই উৎসাহিত দেওয়ার জন্য আমরা পরীক্ষার হলের সামনে দিই। যাওয়ার পর দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা বলি, বলার পর নেহার সানি, সানির বাবা, সানির বাবার সাথে সেদিন আমি ফার্স্ট ইন্টারাকশন হই। ওরা পরীক্ষার হলে চলে যায়। তো যাওয়ার পর তানবীর ক্যাম্পাসে চলে যাবে, তো আমি ওখান থেকে সরতে পারতেছি না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে 3 ঘন্টা পরে তো বের হবে, তো আমি অপেক্ষা করি। এইভাবে আমি ওখানে রয়ে যাই। তো আমাকে নেহারের আম্মু বলতেছে বাবা তুমি এখন চলে যেতে পারো, সমস্যা নেই। আমি বললাম না আন্টি আপনারা আসছেন আমার এলাকায়, থাকেন আমি আপনাদের সাথে আসি, কোনো কিছু যদি প্রয়োজন পড়ে বা এখানে যদি কোনো একটা সমস্যা হয়, কারণ পরীক্ষার হলের সামনে দেখা গেছে ক্যাম্পাস এরিয়াগুলোতে একটা গন্ডগোল লেগে যায়, তখন আপনারা কোথায় যাবেন? আর এখানে আমার সবকিছু পরিচিত আছে, একটা সেফ এইটি বলো, যেরকম আমি ওখানে থেকে যাই। তো আমার মূল উদ্দেশ্যটাই ছিল যে সানির বাবার সাথে আমি ইন্ট্রোডাকশন হব, ওনার সাথে আমি কথা বলবো, ওনার সাথে আমি আমাকে উপস্থাপন করব, এরকমটাই আমার নিয়ত ছিল। এই নিয়তটি পরবর্তীতে কাজে দেয়। আমি ওনার সাথে কথা বলি, কথা বলার পর সানির বাবা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমার নাম কি, বাসা কই, কি আসে বিষয়গুলো সবকিছু জানে, আমিও তার সাথে সেম টু জানি। তো জানার পর নেহারের আম্মু বিভিন্ন আর কি কথা বলতো আমার সম্পর্কে, আমি তখন বুঝতাম না আন্টি যে সবকিছু জানতো,
রিলেশনের ব্যাপার স্যাপারে সবকিছু শেয়ার করেছে,
নেহার শেয়ার করেছে ওর আম্মুর সাথে।
আচ্ছা, তো নেহারের মা কি হতো, সানির কি হতো?
সানির হতো ধর্মের মা,
ধর্মের মা।
ওখানে যেরকম নেহারের আম্মু সবকিছুই জানতো টোটাল বিষয়টা। তো পরবর্তীতে সে এমনি ই করতো না, সে আমাকে আরো আন্ডারস্ট্যান্ড হওয়ার জন্য সুযোগ করে দিত,
মানে ইন্সপায়ার করতে করতে বলা যেতে পারে।
ওকে, এটা ইনডাইরেক্টলি ইন্সপায়ার, তো যাই হোক
ডাইরেক্টলি না। হ্যাঁ,
তো পরবর্তীতে আপনার সেখানে সানির বাবার সাথে,
আমার তো মনে হয় সানির মাও জানতো, কারণ সানির মা
জানতো, সানির মা
তো ভিডিও কল দেখে বলেছে যে এখনই তুলে দিব বা এরকম কোনো কিছু,
সানির মা টোটাল ঘটনাটাই জানে, বাট যেন না জানার ভান করে থাকতো।
আচ্ছা,
তো আমার বাসায় এই বিষয়টা আমার মার সাথে আমি সাথে সাথে শেয়ার করি যে আমার একটা মেয়ের সাথে কথা চলতেছে, ওর সাথে এরকম রিলেশন পর্যায়ে আসছে।
আচ্ছা,
আমার মা তখন একটা কথাই বলছে যে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, তোমার বলার বা বোঝানোর কোন কিছু নাই।
আচ্ছা, তো তখন আপনাদের আসলে রিলেশনশিপ বা সম্পর্কের কত বছর, কত মাস বয়স?
আমাদের তখন 2-3 মাস চলতেছে।
একটা জিনিস খেয়াল করবেন, খুবই ফাস্ট যাচ্ছে ওরা, সো এই জিনিসগুলো একটু খেয়াল করাটা জরুরি। এক সপ্তাহের মধ্যে কথোপকথন হয়ে, এক সপ্তাহের মধ্যে প্রপোজ করা এবং 2-3 মাসের মধ্যে ফ্যামিলি জেনে যাওয়া, এই ছেলেটি আবার তার ফ্যামিলিতে গিয়ে অলরেডি ইনফর্ম করা যে আমার লাইফে আমি এরকম কাউকে চিন্তা করছি, মানে খুব দ্রুত হয়ে যাচ্ছে আর কি সবকিছু। যাই হোক বলুন, তারপর?
তারপর আমার ছোট ভাইকে আমি এমনি ঘুরতে বের হই, তো বের হওয়ার পরে একটা রেস্টুরেন্টে যাই। আমার ছোট ভাই জানতো না যে সানি আসবে।
চিনত সে আগে থেকে বা জানতো আপনার সম্পর্কে?
কে?
আপনাকে এবং সানির বিষয়গুলো জানতো আপনার ছোট ভাই?
হ্যাঁ, আমার ছোট ভাই জানতো।
ওকে, আমরা এখানে একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি, মাত্র দুই মিনিটের। দুই মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি জীবন গল্পে। আমি আরজে কিবরিয়া আপনাদের সাথে রয়েছি, আর যারা জীবন গল্পে এখানে এসে গল্প বলতে চান আমাদের আজকের গেস্টের মতো, আমাকে ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ছোট্ট একটা বিরতি, মাত্র দুই মিনিটের।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা আরো একবার, আপনারা শুনছেন জীবন গল্প আরজি কিবরিয়ার সাথে ঢাকা এফএম 90.4 এ সারা দেশব্যাপী। জীবন গল্পের আজকের এই এপিসোডে আমাদের যিনি গেস্ট তিনি হচ্ছেন তানভীর শেখ, এবং এই তানভীর শেখের জীবনের যে ভয়াবহতম দুর্ঘটনা এবং সেটা আসলে কিসের জন্য সেই দিকে আমরা আগাচ্ছিলাম। এই ফাঁকে আপনাদেরকে বলবো যে আমার ফেসবুক পেজে চলে আসার জন্য আমার ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/kibriya.arje। আরো একবার বলি, www.facebook.com/kibriya.arje। পেজটি আরজে কিবরিয়া নামে আছে, লাইক দিয়ে দেবেন প্লিজ। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ওখানে মেম্বার হয়ে যাবেন, এবং আমাদের এই অনুষ্ঠানটি চলাকালীন সময় কিংবা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে গিয়ে আমরা ইউটিউবে আপলোড করি। সো আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনি কানেক্ট থাকবেন, আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলি, youtube.com/dfm, দ্যাট ইজ ঢাকা FM, ওকে, সেটা সংক্ষিপ্ত রূপ DFM 904। যাওয়ার পরে আপনি চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার সাবস্ক্রাইব করা হয়ে যাবে এবং নোটিফিকেশনটা অন রাখবেন। সেক্ষেত্রে আমরা নতুন কোন পর্ব ওখানে দিয়ে দেওয়া মাত্রই আপনার মোবাইলে আপনি নোটিফিকেশন পাবেন। ওকে, যেখানে আমি ছিলাম তানভীর, আমি কথা না বাড়াই, আপনার ছোট ভাইয়ের সম্ভবত কিছু একটা দেখা সাক্ষাৎ হওয়ার কথা সানির সঙ্গে বা এরকম কিছু একটা, আপনার গার্লফ্রেন্ড সেই মুহূর্তে সানি। হ্যাঁ,
তো সানি আসলো, আসার পর আমার ছোট ভাই যা খেতে চাইল আমি ওরে খাওয়ালাম, ওই ফাঁকে সানি আইসা পড়ছে রেস্টুরেন্ট।
ছোট ভাই আপনার কত ছোট বয়সে?
আমার চেয়ে 6 বছরের ছোট।
6 বছর, ওকে।
সানি আসলো পরে আমার ছোট ভাই সাথে ইন্টারাকশন দিলাম, করাই দিলাম, করাই দেওয়ার
কি পরিচয় দিলেন তোমার ভাবি?
হ্যাঁ, এরকমটাই।
সিরিয়াসলি?
সিরিয়াসলি,
আই জাস্ট মানে আমি মানে মজা করার জন্য বলছিলাম।
না না, এরকম ভাবে আর কি পরিচয়টা করাই দেওয়া হয়েছে।
আমি এই বিষয়গুলো না মানে আমার জায়গাটা থেকে একটু মনে হয় হিসেব করে করা উচিত, কারণ খুব অল্প সময়, এত অল্প সময়ের মধ্যে এত দ্রুত সবকিছু ঘটছে। বলুন।
কারণ আমরা তো দ্রুত ঘটার একটাই কারণ ছিল, কারণ আমরা সবসময় কানেক্টেড ছিলাম।
ওকে,
আমরা সবসময় ফোনে
ইমোশনটাকে মানে ইমোশনে ভাসতেছিলেন, যেটাকে
আমরা ইমোশনে ভাসতেছিলাম, এবং প্রতিনিয়ত আমরা সব বিষয়ে সবকিছু শেয়ার করতেছিলাম।
আপনার জীবনের ফার্স্ট লাভ, রাইট?
হ্যাঁ, আমার জীবনের ফার্স্ট
লাভ গুলো আসলে এরকমই হয় কেন জানি।
তো পরবর্তীতে আপনার আমার ছোট ভাইকে বলতেছে যে চলো আমাদের বাসায় চলো, আমার ছোট ভাই বলতেছে না যাব না। তো দুইবার না করার পর ছোট ভাইও কেন জানে হ্যাঁ বলে দিল,
ওকে
চলেন যাই। এখন আমি তো আর আমার ছোট ভাইকে নিয়ে যেতে পারবো না,
রাইট?
তো সানিমাকে বলতেছে কি পরিচয় দিয়ে নিয়ে যাব, ওর বাসায় এমনি যাকে তাকে নিয়ে যাওয়া যায়, কি পরিচয় নিয়ে যাব? তো বলবো সীমাপুর ছোট ভাই।
সীমাটাকে?
সীমাটা ওর এক ফ্রেন্ড।
আচ্ছা,
তো পরবর্তীতে ও নিয়ে যায় ওর বাসায়। নিয়ে যাওয়ার পর ওর মার সাথে ইন্ট্রোডাকশন করায় যে সীমাপুর ছোট ভাই আসছে বেড়াতে, নিয়ে আসছি আমাদের বাসায়।
আচ্ছা।
ওর মা বলছে যে হ্যাঁ ভালো করছো। এর কিছুক্ষণ পর ওর বাবা আসে, বাবা এসে দেখে যে আমার ছোট ভাই।
সানির বাবা কি চিনতো আপনার ছোট ভাইকে?
না না চিনতো না, কিন্তু আমাদের ফেসটা দেখতে সেম।
ওকে, তো আগে তো আপনার সঙ্গে পরিচয়?
হ্যাঁ, আগে আমার সঙ্গে পরিচয়, পরীক্ষা চলতেছে ওর তখন।
রাইট।
সানির বাবা দেখে বলে যে এটা তো সীমার ভাই না, এটা শীষের ভাই।
তানভীর শীষ।
হ্যাঁ, এইভাবে আসে আর কি, যে ওনারা আমাকে শীষ বলে রাখত।
আচ্ছা।
তো এই কথা বললো পরে সানি এবং আমার ভাই দুজনই
কট।
তারপর তারা কি করলো, আমার ছোট ভাই আর কি যা জিজ্ঞেস করছে সব সত্য কথা বলছে, যে তোমাদের বাসা কি, আমাদের বাসা ওখানে, তোমাদের বাসা কতটুকু কি আসে বিষয় ইন ডিটেলস সব বলেছে। বলা দেওয়ার পর
এখানে যদি আমি একটু জিজ্ঞেস করি আপনার ফ্যামিলি সম্পর্কে, আপনার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে, আপনার বাবা বিজনেসম্যান?
হ্যাঁ, আমার বাবা বিজনেসম্যান।
আপনাদের আর্থিক সংগতি বা আর্থিক স্বাবলম্বী ব্যাপারগুলো কেমন?
আমাদের আর্থিকটা আদার মতো মোটামুটি খুব ভালো একটা পজিশনই আছে। আমার বাবার ব্যবসা বাণিজ্য, আমাদের বাসা বাড়ি, জায়গা জমি,
এটা কি সব ঢাকা শহরে?
ঢাকা শহরে, এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুর।
ঢাকা শহরে বাড়ি আছে?
হ্যাঁ, ঢাকা শহরে আমাদের বাড়ি আছে।
কটা বাড়ি আছে?
আমাদের বাড়ি আছে টোটাল ছয়টা আছে।
ছয়টা বাড়ি আছে। আচ্ছা, এই বিষয়গুলো আপনার ভাই ওখানে গিয়ে শেয়ার করছিল যে কোথায় কি আছে না আছে?
হ্যাঁ, বিষয়গুলো আর কি, বাড়ি কটা আছে বা কি আসে বিষয়, এইসব আর কি টোটাল শেয়ার করেনি, কিন্তু এমনি জিজ্ঞেস করছিল যে তোমার বাবার ইনকাম কিরকম,
বৈষয়িক অবস্থা বুঝিয়ে দিয়েছে আর কি। ওকে, আমার এই প্রশ্নগুলো করার পেছনে কারণ আছে। কারণটা হচ্ছে, অভিভাবকরা যখন এই ধরনের কোন সম্পর্কের আওয়াজ পায় তখন তারা বিভিন্ন কিছু জিজ্ঞেস করে, সেখানে বৈষয়িক বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমাদের লিসনারের এটা জানা থাকলে তার গল্প বুঝতে অনেক সহজ হবে। ওকে, বলেন। তারপর?
তারপর আমার ছোট ভাইয়ের সাথে এইসব কথা বলার পর ওরা চলে আসে। শুনে আসার পর আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা, তো আমার ভাই বলতেছে ধরা খেয়ে গেছে। আমি কি ধরা খেয়ে গেছে মানে, বলতেছে যে চিনে ফেলছে মানে, যে আমি তোমার ভাই। সে বলতেছে চেহারা বলে সেম আর পরিচয় দেয় আরেকজন। তো ওনার খুব রিসপেক্ট করছে। তো ও চলে আসে, আসার পর এটা আমার আব্বু পর্যন্ত যায়। আব্বু পর্যন্ত,
বাবা পর্যন্ত চলে গেল। কিভাবে গেল
এই ঘটনাটা? গেল এইভাবে যে সানি আমাকে বলতেছে ফোনে যে আমার বাসার থেকে বিয়ে দিবে, এই জিনিসটা আর কি বলতেছে।
আচ্ছা।
তো আমি বলতেছি বিয়ে দিয়ে দিবে? হ্যাঁ, ছেলে পক্ষ দেখতে আসে। তো এটাও আমাকে রেগুলার বলতেছে। তো ওই আমার ছোট ভাই যাওয়াতে যেরকম সানির বাবা একটা পরীক্ষা গ্যাপ যায়, একটা পরীক্ষার সময় আমি যাই না, তারপরে যখন যাই, যাওয়ার পর সানির বাবা আমাকে আর কি বলতেছে, নেয়ারের আম্মুকে এবং আমাকে, যে ভাবি আপনি থাইকেন আর শেষ তোমার সাথে আমার কিছু কথা আছে।
আচ্ছা।
এই কথা বলতে পর আমি বললাম যে ঠিক আছে আঙ্কেল। পরবর্তীতে আমাকে বলতেছে যে দেখো, এটা কিন্তু বুঝি, বুঝার বয়স হয়েছে।
এটা ওর বাবা বলছে?
ওর বাবা আমাকে ডাইরেক্ট বলতেছে।
আচ্ছা।
তো যতদূর আগেইছো আগেইছো, এখানে স্টপ। আমি তাকে কিছুই বলি না, আমি চুপচাপ তার থেকে কথাগুলো শুনলাম। শোনার পর কিছুই বলি না, তখন আমার চোখটা লাল হয়ে রয়েছিল, পানি অটোমেটিক ঝরতেছে। তখন এমন একটা সিচুয়েশনে আমি ছিলাম যে ওর সাথে আমার সাথে সম্পর্ক, সানির সাথে আমার সাথে সম্পর্ক হবে না, এই কথাটা শুনলে আমার কাছে কিরকম জানি আবেগ কাজ করত, আর আবেগে আমি তখন নিজের কন্ট্রোলেই থাকতাম না। তো পরবর্তীতে নেহারের আম্মু এগুলো নোটিস করে, দেখে। দেখার পর আমি সানির আব্বুকে বলি কি যে আঙ্কেল, আপনার সাথে একটা কথা বলতে পারি? পরে সে বলে যে হ্যাঁ বলো, কি বলবা? মেয়ে তো বিয়ে দিবেন। আমি ডাইরেক্টলি তাকে বলবো যে মেয়ে তো বিয়ে দিবেন, আমার কাছে দেন আর যার কাছে দেন বিয়ে দিবেন। তা আমি যদি আপনার যে পছন্দ, পছন্দ মতন যদি তৈরি হয়ে আসতে পারি তাহলে কি আমার কাছে দেওয়া যায়? তো তখন সে আমাকে বলতেছে যে ঠিক আছে, দুই বছর সময় দেওয়া যায়, কারণ আমিও এখন মেয়েকে বিয়ে দিব না, আর পরীক্ষার পর ভার্সিটিতে ভর্তি হবে, ইটি এখনো আমারও ইচ্ছা নেই বিয়ে দেওয়া। সে ফ্রিভাবে আমার সাথে কথাবার্তা বলতো।
ওকে।
তো পরে আমি বললাম তাহলে আমার আব্বুর সাথে একটু কথা বলেন। পরে মেয়ের বাবা কি কখনো ছেলের বাবার সাথে আগে যায়? তো ছেলের বাবাই মেয়ের বাবার ফোন দেয়, তোমার আব্বুরা আমার ফোন দিতে বলে, ওটা আমরাই কথা বলি। এই কথা বলার পর আমি বাসায় আসি, এসে আমার আম্মুকে বলি যে এরকম এরকম ঘটনা, ওর তো বিয়ে দিতে চায়, তো যদি আব্বু একটু ফোন দিয়ে কথা বলতো, যদি কিছু একটা করা যেত, আর না করলে নাই। তো আমি আমার ফ্যামিলির আমি প্রেশারও দিই না, আমার ফ্যামিলির জাস্ট আমি বলছি। বলার পর তাদের একটাই কথা ছিল আমার ফ্যামিলির, যে তোমার পছন্দে আমাদের পছন্দ, কারণ এখানে তুমি সংসার করবা, তোমার লাইফ, এখানে আমাদের কোনো বাধা দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, আর বাধা আমরা দিবও না, কিন্তু আমরা তোমাকে একটা ভালো সাজেশন দিব।
আচ্ছা।
সাজেশন নিলে নিবা, না নিলে নেই। তো এই কথা সবসময় আমাকে বুঝাইতো আর বলতো। তো পরবর্তীতে আমার বাবাকে আমার আম্মু বলে যে এরকম সানির বিষয়টা ওর বাবার সাথে একটু কথা বলার জন্য। তো সানির বাবারে ফোন দেয়, ফোন দেওয়ার পর আমার বাবা কথা বলে। তখন আমি কনফারেন্সে ছিলাম, আমি ফোন কনফারেন্সে ছিলাম, তো কনফারেন্সে সানিও ছিল, আমরা দুজনই শুনতেছি এরা যে কথা বলতেছে। তো পরে তখন তাদের মাঝে যে কথাগুলো হয়, কথাগুলো আমার আব্বু তাকে বলে যে আমি শিশের বাবা। তো এ কথা বলার পরে তারা খুব সুন্দর একটা সৌজন্য ই করে, মানে কথোপকথন করে। করার পর আমার বাবাকে আর কি সানির বাবা বলে যে একদিন আসেন, এসে মেয়েটা দেখা যান।
আচ্ছা আচ্ছা।
এই কথা বলার পর আমার বাবা বলে যে হ্যাঁ কবে আসবো বলেন, আমাদেরও ইচ্ছা আছে দেখার। তারা একটা ডেট দেয় শুক্রবার দেখে, সেই ডেট অনুযায়ী আমার বাবা, আমার ছোট চাচা আর মেজ চাচা, এই তিনজন আর আমার ছোট ভাই, এই মোট চারজন যায় সানিদের বাসে মিষ্টি টিষ্টি নিয়ে যায়। সেদিন সানিকে মানে পাত্রপক্ষ দেখতে আসলে এরকম ওইভাবেই সাজে। তো আমার ফ্যামিলির যারা গেছে তারা দেখলো, দেখার পর তাদের তো আর কোনো কমেন্টস নাই, না বলার কোনো কমেন্টস নাই, কারণ পছন্দ আমার, আর তারা তো বলছে যে আমার পছন্দের উপরেই তাদের এই।
রাইট।
সানিকে দেখে তারা ৩,০০০ টাকা দিল প্রথম দেখায়, ৩,০০০ টাকা দিল, দিয়ে বলল যে মেয়ে আমরা দেখছি, মেয়ে আমাদের পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই কথা বলার পর সানির বাবাও খুশি, সানির বাবাও খুশি, আমার ফ্যামিলিও খুশি যে একটা সম্পর্কে আবদ্ধ হবে। তো আমি সেদিন শুনি একটাতেই ছিলাম, তারা ছিল ভিতরে, আমি ছিলাম বাহিরে, আমি নেয়ারকে নিয়ে ঘুরতেছি ওদের এলাকাটা, আমি ওদের এলাকাটাই ঘুরতেছি। তো আমার বাবা চলে গেল, চাচারা সবাই চলে গেল, চলে যাওয়ার পর আমাকে সানি ফোন দিয়ে বললো যে আপনি আমাদের বাসায় আসেন।
আচ্ছা।
বললাম আমি আসবো কেন, আমি শাড়ি পরছি প্রথমবার, দেখে যান এসে, ওই দেখে যাব এই মুহূর্তে, হ্যাঁ আসেন, আসতে বলছি আসেন, এত কথা বললাম। এই কথা বলার পর যেরকম আমার ছোট ভাই আমার সাথে থেকে যায়, আমার ছোট ভাইয়ের নিয়া আমি গেলাম আবার ওদের বাসা। যাওয়ার পর ওর চাচা ফুপ্পু এরা ছিল, ওর মামা, সবার সাথে আমি পরিচয় হই, পরিচিত হই, কথাবার্তা আর কি তারা দেখে। দেখার পর তখন আর কি একটা ঘটনা হয়, যেটা হলো সানির বাবা রাজি, সানি রাজি, সানির ফুপ্পু রাজি না।
এটা কি আপনাদের সামনাসামনি কথা বলে?
হ্যাঁ, এগুলো আমার সম্পূর্ণই আমার সামনাসামনি এগুলো ওরা কথা বলে।
কিভাবে রাজি না এটা এক্সপ্রেস হলো, ঘটনাটা কি ঘটলো? আসলে
ঘটনাটা ঘটলো এমন যে আমি ওখানে যাওয়ার পর তারা দেখে, দেখার পর ওর মেজ চাচা উঠে চলে যায়, ছোট চাচা যাওয়ার সময় একটা কথা বলে যায় যে এইসব আর কি, একটা খারাপ কথাই বলে সে চলে যায়।
আপনাকে নিয়ে?
আমাকে নিয়ে না আর কি, এই ঘটনাটাকে নিয়ে।
আচ্ছা, প্রেম বিষয়টাকে নিয়ে?
হ্যাঁ, তারা শিওর যে এটা প্রেম, কিন্তু তাদের বলা হয়েছিল যে এটা একটা ভায়া, মানে ঘটকের মাধ্যমে সন্ধান, কিন্তু তারা শিওর ছিল যে এটা রিলেশন, কারণ আমি শুনি একটা যে আমাকে দেখে তারা। তো নেয়ারের সাথে আমার ভালো সম্পর্ক, এখানে এই জিনিসগুলো আসে। তো এরপর ওই সানি ফুপ্পু এরা রাজি না, তো ওর চারটা ফুপ্পু, তো ওর ছোট ফুপ্পুটা রাজি ছিল, মানে সে সহমত প্রকাশ করে। তো এরকমটা হয়, হওয়ার পর আমাদের মধ্যে কথোপকথন হতে থাকে। তো কিছুদিন পরেই সানি আমাকে বলতেছে যে বড় আপু রাজি না, বড় দুলাভাই অশান্তি করতেছে, ওর বড় বোনের আবার প্রবলেম চলতেছিল, মানে সাংসারিক জীবন নিয়ে প্রবলেম চলতেছিল, আর বড় বোন হলো আপনার প্রবাসী, আর বড় বোন বড় বোন জামাই এরা সবাই প্রবাসে থাকে। তো এ হোক, ওর বড় বোন জামাই রাজি না, ওর বড় বোন জামাই প্রবলেম করতেছে। তখন আমি ওরা বললাম যে তোমার আমার ঘটনা, তোমার আমার ফ্যামিলি, মানে আমাদের ফ্যামিলি বলতে আমাদের বাবা, দুজন বাবা, তারা উভয় পক্ষ রাজি, অভিভাবক আমি তুমি রাজি, সেখানে তো বড় দুলাভাইয়ের প্রবলেম করার কোনো কথা না, বড় দুলাভাই কি চায়? তাই ওকে ওপেনলি বলছে, বড় দুলাভাই কি তোমাকেও বিয়ে করতে চায় নাকি? এভাবে আমি কথা বলছি যে তার প্রয়োজন কি এখানে এই বাধা দেওয়ার বাইটি? তো সে বলতেছে যে বড় দুলাভাই চায় না, বড় বোন বড় অপু চায় না, এটুকি। তো ওর মেজ বোন, ওর মেজ বোন একবার হ্যাঁ একবার না, একবার হ্যাঁ একবার না, এরকম ওদের ভিতরে ডিসিশন চলতেছে, একবার হ্যাঁ একবার না। ওর নানা বাড়ির ভিতরে ওর মামা মামি এরা সবাই যতটুকু আমি শুনছি ওর থেকেই যে সহমত, নানা বাড়ি নিয়ে কোনো প্রবলেম নেই, যা প্রবলেম সব দাদা বাড়ি মানে ফুপুদের নিয়ে প্রবলেম। তো পরবর্তীতে আপনার আমাকে একটা প্রেশার আসলো, প্রতিনিয়তই আমি ফোনে কথা বলার পর আমার ও একটা প্রেশার দিতেছে ব্রেকআপের।
ব্রেকআপের প্রেশার দিচ্ছে?
ব্রেকআপের প্রেশার দিচ্ছে।
ফর হোয়াট, মানে রিজনটা কি?
নো রিজন, কোনো কারণ নেই।
আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আমার মনে হয় যে কিছু কোশ্চেন আপনাকে আমার করা উচিত, তবে সেটা আমি ছোট্ট একটা বিরতির পরে করব। রাত 12টার সময় ফিরছি প্রিয় শ্রোতা, আমার সঙ্গেই থাকবেন আশা করছি। আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমাদের এখানে জীবন গল্প বলার জন্য এসছে তানভীর শেখ, এবং ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন ঢাকা এফএম এর পেজটিতে। ঢাকা এফএম এর পেজটি হচ্ছে www.facebook.com/ilovedhakafm। এই পেজে গিয়ে অবশ্যই লাইকটা দিয়ে দেবেন। আর তার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে চলে আসতে পারেন আমার পেজটিতে। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj পেজটি আরজে কিবরিয়া নামে আছে। প্লিজ লাইক দিতে ভুল করবেন না। ফিরে আসছি ঠিক রাত 12টায় ছোট্ট একটা বিরতির পর।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon Golpo, Jibon Natoker Cheo Natokiyo.
Shomoy Rat 12টা, aro ekbar shagoto ঢাকা এফএম 90.4 এ জীবন গল্প শুনছেন আপনি আরজে কিবরিয়ার সাথে। আমার গেস্ট হচ্ছেন তানভীর শেখ, আমি তার কাছে আবারও ফিরছি। সে ব্রেকআপ করার জন্য কথা বলল এতদূর এগোনোর পর, এবং আপনি যেটা বলছেন কোনো কারণ ছাড়াই, এটা আমি কিভাবে বিশ্বাস করি?
কোনো কারণ ছাড়া বলতে কারণ এতটুকু দেখাচ্ছিল যে ওর বড় বোন রাজি না, ফুপুরা রাজি না, তো এই কথা বলতেছিল। তখন ও যখন ফোনে কথা বলে তখন ওর ফুপুর বাসায় ছিল, তো আমার রাগ এতই উঠলো যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি বললাম আমি আসতেছি তোমার ফুপুর বাড়িতে। তখন ওর ফুপাত বোন স্বর্ণলতা আমাকে বলতেছে যে ভাইয়া আপনি যেতেন না, কারণ এখানে ও তো কিছু করার নাই, তো পরিস্থিতি শিকার। আম্মু খালামুনিয়ারা রাজি না, তারপর আপু রাজি না, এই কথা বলতেছে আমার। আমি বলতেছি যে ওরে দো, তো আমার ওর বোঝানোর কথা শেষ করে ওরে দিল। দেওয়ার পর সাইনিমারে বলতেছে যে সম্পর্কটা ভেঙে ফেলে, আমাদের আগানোর দরকার নেই, এখানে ওরা না করতেছে। আমি এতটাই ইনভলভ ছিলাম ওর ভিতরে যে আমি ওখান থেকে বের হওয়ার যে আসবো, মানে ওকে যে ভুলা থাকবো, এটা আমার পক্ষে পসিবল ছিল না। আমি বলতেছি তো আমি আসতেছি তোমার প্রবাসে, তো আমার প্রচন্ড সাহস নিয়ে আমি যেরকম আমি ওদের ওখানে যাইতাম। তো আমি পরবর্তীতে আমি ওর ফোনটা রেখে আমি ওর ফুপুর বাসে চলে যাই। তো যাওয়ার পথে ওর ফুপাতো বোনের বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড এর সাথে আমার দেখা হয়। পরে ওর ফুপাতো বোনের বয়ফ্রেন্ড আবার বলতেছে কই যাও, বললাম যে আমি যেতেছি অমুক
জায়গায়।
কি হিসে আমি যে সম্পর্ক ভাঙা ফেললাম, এটা করেন সেটা করেন, এগুলা কিরকম ই কর শুরু করছে, ওর এই ঝামেলাই শেষ করে দাম। যাওয়ার পর সেখানে ওর ফুপুর আমি চিনতে পারিনি ফার্স্টে, ওর ফুপুর নিচেই ছিল, তো ওর ফুপুর ডাকতেছে, আমি ওর ফুপুর কথাও শুনিনি, আমি উপরে সরাসরি
উঠে গেছেন।
হ্যাঁ, তো যাওয়ার পর নেহার কিন্তু আমার সাথে তখন ছিল, আমি যে কয়বারই শুনি একটা গেছি, প্রতিবারই নেহার আমাকে আইসা সময় দিত। তো পরে নেহারের সামনে আমি ওরে বললাম যে কি শুরু করছে এগুলো।
নেহার কি ওদের কোন আত্মীয় হতো?
পাড়া প্রতিবেশী,
পাড়া প্রতিবেশী।
আর ওর যে ক্লাসমেট ছিল, প্লাস ওর নেহারের আম্মুকে ধর্মের মা ডাকছিল, এটাই ছিল আর কি নেহারদের সাথে, আর ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো সেখানে আমি ওদের বললাম যে তুমি আমার শুরুতে না করতা, রিলেশন হইতো না, ফ্রেন্ডশিপে রাখতা, কত কি আছে, যদি কথা বলতে ভালো লাগতো তাহলে এই কাজ করতাম। তো এখানে তুমি রিলেশনে জড়ে এলাম, ফ্যামিলিগত ভাবে চুইলা গেলাম আমরা, তো তুমি এখানে এইসব করতেছো কেন? এইগুলা যেরকম বলার পর ওর ফুপু আসে, ওর ফুপু আসার পরে ওর ফুপুরে বললাম আমি জিনিসটা বুঝে যে দেখেন এত দূর আমরা চলে গেছি। তো এর মাঝে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ও এই যে আমার বাবার সাথে যে দেখা, মানে আমার বাবা যা দেখে আসে, এরপর ও আমার ছোট খালামুনির বাসায় যায়। আমার ছোট খালামুনি ওর ইনভাইট করে যে আমাদের বাসায় আসো, আমার বাসায় আসো। আমার খালামুনি তখন প্রেগনেন্ট, তো আমি তো আসতে পারবো না, তুমি আসো আমার বাসায়। তো বলে ঠিক আছে আসবো। তো আমার ছোট খালামুনির বাসায় যায় আসলো, আমাদের সবার বাসায় পাশাপাশি। আমার ছোট খালামুনির বাসায় আসলো, তো আসলো ওখানে গেল আমার ওই খালতো ভাই, ছোট খালতো ভাই, ওটা ক্লাস ফাইভে পড়ে। তো ওরা দেখলো, তো সবাই মোটামুটি জানে বিষয়টা যে আমাদের সম্পর্ক বা ফিউচার আমাদের একটা বন্ধন হবে, এইসব জিনিসগুলা ওখানেও এরকম করতেছে। তো এই জিনিস নিয়ে আমি ফ্যামিলির কাছেও তো কিছু বলতে পারতেছি না, মুখ দেখাতে পারতেছি না, কারণ ফ্যামিলিরে বললে ফ্যামিলি বলবো যে তুমি তো পছন্দ করছো, আমরা কি বলবো? তুমি পছন্দ করছো, আমাদের যতটুকু কর্তব্য ছিল আমরা তো আমাদের কর্তব্য পালন করছি,
এবং আমরা তো রাজি, সেখানে আমাদের কোনো সমস্যা নাই। তোমার এখানে অন্য কোনো প্রবলেম হলে সেটা তোমার প্রবলেম, এখানে তো আমাদের কিছু করার নাই। ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট।
তো পরবর্তীতে আপনার আমি ফ্যামিলিরও বলতে পারতেছি না। তো এরপর এরকম করেই যেরকম আমি ওর ফুপুরে যা বলি সব বিষয়গুলো ভাই না, যে আন্টি দেখেন এত কিছু হওয়ার পরে এখন কিভাবে ও আমার সাথে বলতেছে যে ব্রেক আপ করে ফেলব। তো পরবর্তীতে ওর ফুপুরে বলার পর ওর ফুপু আমাকে বলল যে আচ্ছা তোমরা কথা বলো, আমি আসতেছি নিচের থেকে।
ওকে,
তো সে চলে যায়। যাওয়ার পর সেখানে ওরে বুঝাইলাম অনেক কিছু বললাম, বলার পর ও ওর মতই আছে, ও কোনো দিকেই কোনো ইটি না। তো পরবর্তী তোর ফুপু আসলো, আসার পর বলল যে বাবা রাত হইতেছে, তখন 9টা বাজে আসছে, তুমি বাসা যাও, এই বিষয়টা দেখতেছি আমরা, তার ফ্যামিলি থেকে এই জিনিসটা নিয়ে ডিসকাস করা হবে। তো পরবর্তীতে আমি চলে আসি, চলে আসার পর ওর সাথে আমার ফোনে কন্ট্যাক্ট কিন্তু প্রতিদিন আমাদের চলছে, প্রতিদিনই চলছে। তো পরীক্ষার হলে যাই, ওর বাবার সাথে দেখা হচ্ছে, বাবার সাথে কথা হচ্ছে, ওর সাথে কথা হচ্ছে, নেয়ারের ফ্যামিলির সাথে রেগুলার কথা হচ্ছে, মানে সবার ভিতরে একটা কমিউনিকেশন খুব ভালো ছিল। আমার বাবার সাথে ওর বাবার সাথে ফোনে কথা হচ্ছে, আর এখানে কিন্তু আমাকে ফোনের মধ্যে বারবার ব্রেক আপ করার কথা বলতো। আর এই নিয়ে আমি একটা মানসিক ডিপ্রেসে ছিলাম। তো মানসিক ভাবে ডিপ্রেস হওয়ার পরে আমি কিছু কি করবো আমি কিছু নিজে বুঝতেছি না। হঠাৎ একদিন আমাদের দেখা করার কথা, তো দেখা করার কথা আমি গিয়েছি, তো তখন পরীক্ষা চলতেছে, ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে।
ওকে,
তো আমাকে নেহার আইসা বলতেছে যে ওর আসতে দেরি হবে, তো তখন আর কি নেহার আর কি আমাকে আমার সাথে আসছে, আইসা বলতেছে যে ভাই তোমার আজকে কিছু কথা বলুম, জানি না তুমি কতটুকু শক্ত হইতে পারবা। তখন নেহারের সাথে তানভীর আসে।
এটা কে বলছে আপনাকে? নেহার বলতেছে।
হ্যাঁ, নেহার বলতেছে।
আচ্ছা,
কারণ নেহারের কাছে সানিফ মোবাইল ফোনটা ছিল।
আচ্ছা,
আর মোবাইল ফোনের ভিতরে মেসেঞ্জারটা ও আনইনস্টল করতে ভুলে গেছে।
ওকে,
তো মেসেঞ্জারের ভিতরে ওর যাদের সাথে চ্যাট করতো, কি কি চ্যাট করতো সবকিছুই ছিল।
ওকে,
তো পরবর্তীতে ওর চ্যাট লিস্টে দেখা গেল যে নির্ঝর নামে একটি ছেলের সাথে ওর সাথে পরীক্ষা দিতেছে, ওই ছেলের সাথে ওর রিলেশন চলতেছে, এই জিনিসটা আমি জানতে পারলাম। তো আমি মেসেজগুলো দেখলাম ওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে, দেখার পরে আমি এগুলো টোটাল শিওর হলাম যে ওর একটা ছেলের সাথে রিলেশন আছে, আমার সাথে রিলেশন বা আমার সাথে বিয়ে পর্যায়ে কথা চলতেছে, এর মাঝখানে আরেকটা ছেলের সাথে ওর রিলেশন। তো এটা জানার পর আপনার আমি ওরে যে জিজ্ঞাসা করলাম যে তোমার কি কারোর সাথে রিলেশন আছে? বলতেছে হঠাৎ এই কথা মনে আছে কিনা, কয় না আমার যা রিলেশন ছিল একজনের সাথেই তো ছিল। তো এই কথা বললো পরে আমি আচ্ছা ঠিক আছে। তো ওই যে ফেসবুক মেসেঞ্জারে যে ওরা নাম্বার লেনদেন করছে, মানে নাম্বার দিছে নিছে একজন আরেকজনের থেকে, তো ওখানে যে কটা নাম্বার ছিল ওর ফোন লিস্টের ভিতরে যে কটা নাম্বার ছিল, আমি নাম্বারগুলো কালেক্ট করি, যে মেসেঞ্জারের লিস্টের নাম্বারগুলো নিয়ে আমি ফোন দিই। তিনটা নাম্বার পাইছিলাম, তিনটা নাম্বারই নির্ঝরের, একটা নির্ঝরের স্যার ইউজ করে, নির্ঝরের স্যারের মোবাইল দিয়ে নির্ঝর ফোন দিছিল, আরেকটা হচ্ছে নির্ঝরের বাসার নাম্বার, আর একটা নির্ঝর নিজে ইউজ করে, তিনটা নাম্বার, একটা টেলিটক, একটা বাংলালিং, আর একটা হচ্ছে রবি সিং।
এই নির্ঝরের সঙ্গেই
সানির সম্পর্ক
সম্পর্ক
তো আমার সাথে রিলেশন চলাকালীন মানে বিয়ের যে কথাবার্তা চলতে,
সম্পর্কটা কি নির্ঝরের আপনার সাথে সম্পর্ক শুরু হওয়ার পরে হয়েছে নাকি তার আগে থেকে?
না না, আমার সাথে রিলেশন হওয়ার পরে এবং বিয়ের কথাবার্তা যখন চলে তখন ওদের মাঝে সম্পর্কটা হয়।
আপনার তখন সম্পর্কের বয়স কত?
আমার তখন সম্পর্কের বয়স প্রায় 4 মাস চলে।
ওকে,
কারণ ওদের সবকিছুই তো দূরত্ব ছিল, বিয়ের কথাবার্তা সবকিছুই একবারে ফিল্মি স্টাইল ছিল, খুব তাড়াহুড়ার ভিতরে আর সবকিছু খুব দ্রুত গতিতে।
তাড়াহুড়ো মানে কি? আমার তো মনে হয় জেট প্লেনের গতি এত বেশি না, যত তাড়াহুড়ো আপনারা যাচ্ছেন ও তো আপনার চেয়েও ফাস্ট। এটা করে পুরো ফ্যামিলিতে নিয়ে গিয়ে ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে আরেকজনের সাথে শুরু করে দিয়েছে, যদি আপনার কথা সত্যি হয়ে থাকে।
হ্যাঁ, তো পরবর্তীতে আমি মিস ফোন দিই তো নিজের ফোন রিসিভ করে না, তো 3টা নাম্বারে আমি ফোন দিই, তো 3টার ভিতরে একটা ফোন আসে, একটা কল ব্যাক আসে আমার কাছে। আসার পর আমি স্পিকার দিই, স্পিকার দিয়ে বলি হ্যালো কে, বলতেছে আপনি কে, মাত্র মিস কল দিলেন।
এটা কি আপনি কাকে দিয়েছেন? নির্ঝর।
নির্ঝর, 3টা নাম্বারে নির্ঝরের ছিল। তো নির্ঝর বলতেছে আমি আর কি, আমাকে বলতেছে যে আপনি কে আমাকে মিস কল দিলেন। তো আমি বলতেছি ভাই আমি তো আমার এক ফ্রেন্ডকে দিছিলাম, আপনার নামটা কি? পরে ওর অ্যাড্রেসের কথা বলে বলতেছে আমি অমুক জায়গায় নির্ঝর। বলতেছে ও আচ্ছা সরি ভাই আমি তো চিনি না আপনারে, আমার মনে হয় রং নাম্বারে চলে গেছে বলে রেখে দিছে। ও তখন সম্পূর্ণ যে আমি সবকিছু জেনে গেলাম, তো এখন ও কি করবে কিছুই বুঝতেছে না। আর ও আমার পাশে বসা, ও যে ওখান থেকে উঠে যাবে তারও কোনো ওয়ে নাই, তো এখন মুচড়ামুচি শুরু করছে উঠে যাবে।
সানি,
হ্যাঁ সানি, তো আমাদের সামনের চেয়ারে বসা ছিল তানভীর আর নেহার। আমি তো সানির সাথে খুব রাফ বিহেভ করতেছি যে তুমি এরকম করছো কেন, কোনো হাতাহাতি না, এখানে শুধু মুখে কথাবার্তা। তো পরবর্তীতে সানি বলতেছে যে চলেন এখান থেকে চলেন, মানুষজন হাসবে, মানুষজন দেখতেছে, এখান থেকে চলেন। আমি বলতে এখান থেকে চলুন, মানে আমার অ্যান্সার দিয়ে যাওয়া গে, আমারে এত পেরেশন দিতেছো, ডাইরেক্ট যেভাবে বলছি ওরে যে আমারে এত প্যারা দিতেছো, তো তুমি এখন এদিক দিয়ে নিজে দিয়ে সুখী আছো, আমি প্যারা নিয়ে পড়ালেখা আমার সব গোলবাল হয়ে যেতেছে, তুমি দিয়ে এখানে সুখী আছো। তো এখানে এইসব কথা বলার পরে ও আমাকে বলতেছে যে চলেন বাইরে চলেন। পরে আমরা বাইরে যাই, বাইরে যাওয়ার পর সানি ওদের এলাকার একটা,
তখনও সানি স্বীকার করে নাই,
না তখন সানি স্বীকার করে ফেলছে, আসেন বাইরে আসেন এ বিষয়ে আমি আপনার সব বলতেছি কি হয়েছে ঘটনাটা।
ওকে,
তো পরে ও বাইরে আসে, বাইরে আসার পর ওদের এলাকার একটা মাঠ আছে, ওই মাঠের ওখানে যেরকম যাইতেছে তো হাঁটতেছে, আর হাঁটতেছে ও কিছু বলে না, মানে ও আমার রাগটা থামাইতেছে, কারণ মানুষের হাঁটার গতিতে কিন্তু আপনি দেখবেন যে খেয়াল করে যে আমি অনেক জিদ দিয়ে এখন কন্ট্রোল করতে পারতেছি না, তখন আমি যদি একসাথে আর কি 10-15 মিনিট হাঁটাহাঁটি করি তখন জিদটা কন্ট্রোল হয়ে আসে,
রাইট,
একটু জিদটা থামে। তো ও ওই জিনিসটাই করছে। তারপর ও এখানে আমাকে আর কি আমাকে বলতেছে যে একসাথে পরীক্ষার হলে পড়ছি, তো ওর নাম্বারটা নিছি, ও খুব ভালো পড়ালেখা করছে, তো ওর থেকে দেখা লেখার জন্য এর জন্যই ওর সাথে একটু ভাও দিছে, এটা অন্য কিছুই না। তো এই নিয়ে সহজে কি আর মানা যায়, ও আমার সাথে এরকমটা করলো তো এটা তো সহজে মাইনে নেওয়া যায় না,
রাইট।
তো এই নিয়ে আমাদের একটু চিলাচিলি হলো, রিলেশন ব্রেকআপ হয়নি, রিলেশন কন্টিনিউ মানে চলতেই আছে, রিলেশন রিলেশনের মতন চলতেছে, ঝগড়াঝাটি সবকিছুই চলতেছে, এমনকি আমাদের রিলেশনটা ফ্যামিলিগত ফ্যামিলি হয়ে গেল শুধু
না। কিন্তু আপনি এটার পরও ফ্যামিলি বলছেন কিভাবে, যখন আপনি প্রমাণ হাতে নাতে পেলেনি যে নির্ঝরের সাথে এরকম একটা সম্পর্ক চলছে?
ওর সাথে সাথে নির্ঝরের সাথে ব্রেকআপ করে ফেলে।
কেন শুরু হয়েছিল আপনি জিজ্ঞেস করেননি সেটা?
ওই যে বললাম যে পরীক্ষার হলে একসাথে সিট পড়ছে,
তাই তাতে কি শুরু হতে পারে?
ওই যে
দুর্বলতা ছিল কিনা?
না না, দেখা দেখি করে লিখবো, এটি তো আমি তো ওর প্রতি সম্পূর্ণ উইক, আমার দুর্বলতাটা হচ্ছে যে আমি ওর
ইন্টারের বয়স, ফ্যাক্টটা হচ্ছে এটা অ্যাডোলেসেন্স পিরিয়ডের সময়, এই সময়টাতে এরকম অনেকগুলো ডাইমেনশন জীবনে চলে আসে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তবে এগুলো নিয়ে খুব সিরিয়াস হয়ে ফ্যামিলি পর্যায়ে যাওয়াটাই হচ্ছে চরম ভুল, কারণ এগুলোর জন্য সময় দিতে হয় এবং বাবা মায়ের জায়গাটা থেকেও এগুলো নিয়ে সিরিয়াসলি স্টেপ নেওয়াটাও আরো বড় রকমের ভুল। হ্যাঁ, টেক কেয়ার করতে হবে, একটা ফ্রেন্ডলি রিলেশন অবশ্যই ছেলেমেয়ের সঙ্গে রাখতে হবে যাতে করে তার শেয়ার করতে পারে, কিন্তু সেটাকে সিরিয়াসলি ভেবে ফ্যামিলি ডিলে চলে যাওয়া এবং এটা আসলেই বড় একটা ভুল, এটা এতে করে জীবনটা অনেক বেশি জটিল হয়ে যায় এবং যেটা ওর ক্ষেত্রে হয়েছে। বলেন তারপর।
তো নিজের সাথে ব্রেকআপ করার পর আমি ওর ফেসবুক অ্যাকাউন্টটা চেক করি,
চেক করি বলতে
আমি আইডি পাসওয়ার্ড নিয়ে আমি ঢুকি, তো আইডি পাসওয়ার্ডটা নেহারি আমাকে দেয়,
নেহার আইডি পাসওয়ার্ড জানত?
হ্যাঁ, নেহারের মোবাইলে যখন লগ ইন করছিল তখন নেহার আর কি সেফ ছিল, তো কুকিজ থেকে ওখান থেকে দেখে তো আমাকে দেয়, দেওয়ার পর আমি পাসওয়ার্ডটা জানতে পারি। আমি লগ ইন করে রাখতাম না, আমি একটা সাইবার ক্যাফে যা বসি, আমি ওখানে যাই, যাওয়ার পর আমার সাথে আমার ফ্রেন্ড ছিল মামুন আর সদা, সদা হচ্ছে ওর গার্লফ্রেন্ড, তো সদাও আমাদের সাথেই পড়ে, তো সদা আমি আর মামুন আমরা তিনজন কম্পিউটার হয়ে আমি বললাম যে দেখ দোস এরকম এরকম ঘটনা, তো ওরা তো গালাগালি বহুত কিছু করতেছে সানিকে আমাকে যে তুই কেন এই রিলেশন ই করতেছিস, আমি আমি তো ওরে বলতেও পারতেছি না, আমি ওর ছাড়তেও পারতেছি না, ধরেও রাখতে পারতেছি না, আমি কি করুন, আমি ওরা ছাড়ার কথা একবার চিন্তা করলে আমার 10-12টা ধরে রাখার কথা চিন্তা মনে আসতেছে, আমার আবেগ এতটাই কাজ করছে যে আমার বিবেকটাই বিলুপ্ত হয়ে গেছে।
বাহ, শব্দ পেলাম একটা এখানে, আবেগ এবং বিবেক। আবেগ যেখানে অনেক বেশি কাজ করে, বিবেক সেখানে অসহায়। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই উই সে এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড ওয়ার, মানে ভালোবাসা এবং যুদ্ধে সবকিছু ফেয়ার, যদিও আসলে সবকিছু ফেয়ার করে টিকে থাকাটা খুব মুশকিল হয় না আসলে শেষ পর্যন্ত, কারণ শেষ পর্যন্ত যুক্তিরই জয় হয়। হ্যাঁ,
তো পরবর্তীতে আমরা ফেসবুকের 2 বছরের চেকলিস্ট কাটলাম, 2 বছরের চেকলিস্ট কাটার পর আমরা দেখলাম, হ্যাঁ ওর চেকলিস্ট কাটলাম, এইটা দেখলাম যে 2 বছরে ও অনেকগুলা ছেলের সাথে রিলেশন করছে, ব্রেকআপ করছে, ওর ফেসবুকের থেকে আমরা জানতে পারলাম, আইডি গুলো নিলাম,
দুজন মিলে করেছেন
না,
পাসওয়ার্ডটা
এমন টাইপের ছিল, ওর ছোট ভাই আছে একটা, ওরা আমি ওর ফ্যামিলির বিষয়ে তো বলিনি, ওরা 3 বোন 1 ভাই, 3 বোনের ছোট ও আর ওর পরে হচ্ছে ভাইটা, ভাইটা সবার ছোট, ওর ভাইটা আমার বয়সী, তো আমরা ওই সাইবার ক্যাফে যখন আর কি পাসওয়ার্ডে লগ ইন দিলাম, লগ ইন দেওয়ার পর আমরা মেসেঞ্জারটা চেক করলাম, মেসেজ গুলো চেক করে 2 বছরের আমরা টানা মেসেজ চেক করলাম।
আপনি যখন লগ ইন করছেন কোন একটা আইডি থেকে, ওরটা কি মোবাইল নাম্বারের সাথে সিঙ্ক্রোনাইজ করা ছিল না?
না না না, ওর নাম্বারের সাথে সিঙ্ক্রোনাইজ করা ছিল না,
কোনো পারমিশন চাওয়ার কথা, কারণ মোবাইল একটা টেক্সট আসার কথা।
হ্যাঁ,
এবং আমি যেহেতু ফেসবুক আইডি নিয়ে কথা হচ্ছে, আমি সবাইকে বলবো যে টু ওয়ে ভেরিফিকেশন একটা বলে একটা ব্যাপার আছে, টু ওয়ে ভেরিফিকেশনটা হলেও এমন একটা জিনিস যেটা আপনার আইডিটাকে মোস্ট সিকিউর করবে, এটা যেটা হচ্ছে যে আপনার সেল নাম্বারটা দিয়ে আপনার আইডিটাকে সিঙ্ক্রোনাইজ করতে হবে, এতে করে অন্য কোথাও যে কেউ যদি ওপেন করতে চায়, নতুন কোন ব্রাউজারে ওপেন করলে, ইভেন নতুন না পুরনো ব্রাউজারেও যদি আপনার সেখানে সেভ করে না রাখা হয়, আপনাকে যদি পিসিটা না চিনিয়ে দেওয়া হয়, মোবাইলটা যদি না চিনিয়ে না দেওয়া হয়, তো যতবারই লগ ইন করবে ততবারই আপনার সেলফোনে একটা নোটিফিকেশন আসবে, কিংবা আপনার সেলফোনে একটা কোড পাঠানো হবে, ওই কোডটা না দেওয়া পর্যন্ত সে আইডিতে ঢুকতে পারবে না। অর্থাৎ এটা হচ্ছে মোস্ট সিকিউরড পাসওয়ার্ড সিস্টেম ফেসবুকের জন্য, এটা ফেসবুকও ফলো করে, জিমেইলও ফলো করে, এইটা করা ছিল না,
এটা ওর করা ছিল না, ওর ওর ছিল ইয়াহু মেল।
আপনার
যে ডিভাইস চেকিং অ্যাক্টিভিটি লগ, এটা যদি চেক করেন তাহলে দেখতে পারবেন আপনি কি কি করছেন, কোথায় লাইক দিচ্ছেন, কোথায় কমেন্ট দিচ্ছেন, এটা হলো অ্যাক্টিভিটি লগ। আর আপনি যদি জেনারেলে যান অ্যাকাউন্ট সেটিং এ,
অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি লগ এ তো হচ্ছে আলটিমেটলি আইডি থেকে ঢোকার পরে যার আইডি সে দেখতে পাবে, কিন্তু আপনার আমি যদি অ্যাক্টিভিটি লগ অফ করে রাখি আপনি দেখতে পারবেন না আমার অ্যাক্টিভিটি লগ এ আইডি কি।
হ্যাঁ, তো যাই হোক, আমরা পরে আমি মনে করেন আপনার ওখানে যাই, ওর অ্যাকাউন্টে যাই, 2 বছরের চেকলিস্ট ঘেটে যা যা পাই সেটা হচ্ছে ওখানে ওর পাশের ঘরে, ওর ভাড়াটিয়া, ওদের নিজের সবারই শুনে একটা, ওর পাশের ভাড়াটিয়া ছেলেকে ও কাকা বলতো, ওর যে বয়স অনেক সিনিয়র, তো কাকা বলতো, তো সে ছিল সিঙ্গেল, তো সে অনার্স কমপ্লিট করে মাস্টার্স করতেছে এরকম টাইপ। তো পরবর্তীতে আমি ওখানে মেসেজে যেরকম দেখি যে আমাকে সবসময় বলতো যে আমি অমুক কাকার সাথে কথা বলতেছি বাইটি, আপনাকে পরে ফোন দিই, ফোনের মাঝে রেখে দিত, তো দেখি যে 2 বছর আগের চ্যাটলিস্টে যে ওর কাকার সাথে, ওই কাকাটার সাথে ওর চ্যাটিং হতো এরকম যে ওর কাকা ওকে বিভিন্ন নেগেটিভ প্রপোজাল দিত।
ওকে, বিরতি নেব প্রিয় শ্রোতা। ভার্চুয়ালি জগৎটা এতটাই বেশি অ্যাবস্ট্রাক্ট, কিন্তু এতটাই বেশি ইম্প্যাক্ট ফেলে আমাদের ব্যক্তি জীবনে, যেটাকে আমরা কখনো কখনো খুব সিরিয়াসলি নিয়ে আমাদের জীবনটাকে অনেক বেশি, যদি সেটা আমাদেরকে নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলে, অনেক বেশি পরিমাণে থ্রেটেন করে ফেলি। আবার কখনো কখনো এতটাই হালকাভাবে নেই যে হালকাভাবে নেওয়ার কারণে হয়তো বিষয়টা খুব সিরিয়াস, আমরা আমাদের লাইফে অনেক কিছু লুজ করি। ভার্চুয়াল রিয়েলিটির একটা খুব ভালো ইন্ট্রোডাকশন আমাদের সোসাইটিতে হওয়া উচিত, যে এটাকে আসলে কতটুকু আমাদের ব্যক্তি জীবনে প্র্যাকটিস করা প্রয়োজন। বিকজ এইটা আসলেই খুব ইজিভাবে একটা মানুষকে বোঝা সম্ভব, যে একটা মানুষের ফেসবুক অ্যাক্টিভিটিস দেখলে মানুষের মেন্টালিটিটা আসলে কি সেটা খুব ভালো করে বোঝা। মানে সেখানে যদি আইডি পাসওয়ার্ড কেউ পেয়ে যায় তাহলে তো আরো কোনো কথাই নেই। তো এরপরে সম্পর্কটার অবস্থা কি দাঁড়াতে পারে বা দাঁড়িয়ে থাকলেও সেটা আসলে কত ভয়াবহ হতে পারে, ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আপনাদেরকে সেটা শোনাব। মাত্র দুই মিনিটের বিরতি, আশা করছি আমার সাথেই থাকবেন।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প,
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
জীবন গল্প আর জি কিপ্রিয়ার সাথে। আমাদের এখানে আসতে চাইলে আপনি আমাদেরকে ফোন করবেন 0961190404 এই নম্বরে। কথা না বাড়ি আবারও ফিরছি। হ্যাঁ তানভীর শেখ, তারপরে কি হলো, এগুলো তো পেলেন সবকিছু আপনি?
আমি পাওয়ার পর আমি ফার্স্ট ওকে জিজ্ঞাস করি না যে এগুলো কি, আমি স্বাভাবিকভাবে ওর সাথে কথা বলি, কিন্তু আমার কথার ভিতরে দেখে যে আমি রাগান্বিত, আমি কোনো কিছু একটা নিয়ে খুব রাগ আমার ভিতরে কাজ করছে। তো ফোনে আমি কিছু না বলে আমি সন্ধ্যা ওর সাথে দেখা করে বলবো। তো ওর সাথে দেখা হওয়ার পর
আপনাকে আমার একটা প্রশ্ন আছে, আপনি তার অতীত জীবন কেন ঘাটতে গেছেন? আপনি কি সাম্প্রতিক সময় কিছু পেয়েছেন আপনার সাথে থাকা অবস্থায়?
আমার সাথে থাকা অবস্থায় ওই যে নির্ঝরের সাথে
আপনি সামনাসামনি ফেস করলেন, বাট ফেসবুকে কিছু পেয়েছেন কিনা?
ফেসবুকের ভিতরে, হ্যাঁ ফেসবুকের ভিতরে আমি ঢুকার পরে আমি আরো অনেক কিছু পাইছি।
আচ্ছা,
তো
আপনি থাকাকালীন অবস্থায় সেগুলো হয়েছে?
হ্যাঁ, আমি থাকাকালীন সেগুলো হয়েছে, এবং ওর সাথে ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে খুব ভালো একটা রিলেশন। সন্ধ্যার সময় দেখা করলাম, দেখা করে আমি ওরে বলতেছি যে কেমন বিবেক, চাচা হয়ে ভাতে জিরে খারাপ ফুজল দেয় এটি। তো ও না খুব মনোযোগ সহকারে শুনতেছে জিনিসটা,
ও বুঝেনি কার কথা বলছে,
ও বুঝেনি। পরবর্তীতে আমি ওরে বুঝাই যে পুরো ডিটেলসটা আমি বলি, যে আমি এরকম 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 ঘটনায় তোমার মতে কি বলে। আমার এই কথা বলার পরে ও আমার বলতেছে এগুলো যার যারই, এই কারণে আমি পছন্দ ছেলে জাতকে পছন্দ করি না, ঠিক আছে এই বলতে এই বলতেছে। তারপরে আমি বললাম আচ্ছা, যে মেয়ে নাকি এটা সায় দিয়ে যায়, ওই ছেলেকে সায় দিয়ে সে এড়ায় এড়ায় তার সাথে সম্পর্ক রেখে যায়, চাচা ভাতিজির সম্পর্কই রাখছে, কিন্তু এটা বিশ্বাস কিভাবে হবে, বাস্তবে তো আর ওটা দেখি নাই, তো ওই বিষয়ে আমি শিওর হইতে পারতেছি না। তখন ওরে আমি পরে বলি যে তোমার ওই কাকা তোমার এরকম এরকম বলে আর তুমি এগুলা সায় দিয়া যাও না। তো পরে আমার বলতেছে আপনি জানলেন কিভাবে, আমি তোমার ফেসবুকে ঢুকছিলাম, পাসওয়ার্ড হ্যাক করছে তোমার অ্যাকাউন্ট হ্যাক করে আমি ঢুকে গেছি, ঢুকে আমি সব খাইটা নিছি। তখন ও আমার কাছে সবগুলাই স্বীকার করছে। আমার কাছে তখন রিলেশন থাকাকালীন ও আমার কাছে মিথ্যা কথা বলার সুযোগ পেত না, যখন আমি ওরে ধরতাম আমি শিওর হয়ে তারপর ওরে ধরতাম, তখন আমার কাছে স্বীকার যেত যে হ্যাঁ আমি এই জিনিসটা করছি বা এরকমটা, এই পুরো ডিটেলসটা বলতো। তো পরে ওর সাথে পাস্টে কতজনের সাথে রিলেশন ছিল, তো এটা নিয়ে আমার একটা ইন্টারেস্টিং আসলো যে ওর অতীত একটু ঘাইটা দেখি, কারণ ওর কথার সাথে তো ওর অতীতটা মিলল না। তখন আমি ওর অতীতটা ঘাটতে চাই, তখন আমি নিজেই স্বেচ্ছায় ঘাটতে চাই, যার সাথে আমি ফিউচারে থাকবো, যার সাথে আমি ফিউচারটা পার করব, তার অতীতটা কেমন এটা অবশ্যই আমার জানা দরকার, কারণ ফিউচারে যাতে আমার ওই অতীতটা জানি ফিউচারে না আসে, কারণ আমাদের আমাদের লাইফে পাস্টের অনেক কিছু আছে, ফিউচারে এসে এমন একটা জিনিস খাড়া করে যে আমাদের ফিউচারটাই নষ্ট করে দিয়ে যায়। সেই হিসাবে যেরকম আমি ঘাটতে গেলাম, ঘাটতে যে আমি দেখলাম যে ওই ফেসবুক থেকে যে লিস্টগুলো পাইছি, এরপর ওর ফোনটা আমার কাছে ছিল, আমার হাতে আমার ওর ফোনটা আমি ধরতাম, তো কল লিস্টটা ডিলিট করে দিয়ে আসতো। ও যখন আমার সামনে আসতো কল লিস্টটা ডিলিট করতো, কেন করতো এটা আমি বুঝতে পারতাম না। তো এগুলো যেরকম ও নিজেই সন্দেহগুলো আমার ভিতরে তৈরি করে দেয়, আর একবার সন্দেহ তৈরি হলে এই সন্দেহটা বহু দূর যায়, সেটা ব্যাক করা পসিবল। তো পরবর্তীতে আপনার ওর সম্পর্কে আর কি সম্পর্কে জানার জন্য আমি কোম্পানির ওয়েব পেজে চলে যাই। কোম্পানির ওয়েব পেজে নিজের অ্যাকাউন্টের যে কল লিস্ট আছে, ওয়ান উইকের কল লিস্ট, মানে এক সপ্তাহের কল লিস্ট নিজেই দেখা যায়। তো আমি ওর ফোনটা আমার হাতে রাখি, রেখে আমার সেল ফোনটা দিয়ে আমি ওয়েব পেজে ঢুকে আমি একটা কোড পাঠাই। তো আই টোকেন আসে, তো মোবাইলে আসছে আই টোকেনটা, আসছে পরে আমি আস্তে করে ওই মেসেজটা ডিলিট করে দিই, যাতে ও বুঝতে না পারে। ও তো দেখছে যে আমি দুই হাতে দুই ফোন চালাইতেছে, তো বুঝতেও পারেনি যে আমি কি করতেছে। তখন আমি ঢুকে আমি ওর এক সপ্তাহের কল লিস্টটা দেখলাম, ঢুকে আমি ওই একটা আইডি বানালাম ওর নাম্বারের উপরে ওয়েব পেজের। তো আইডি বানাই আমি ওইটা দিয়ে দেখতেছি যে ও এক সপ্তাহে আমার সাথে কথা বলার পর কার সাথে কথা বলতেছে, কিভাবে বলতেছে আর কি, কত মিনিট বলতেছে আমাকে ফোন, আমাকে কি বইলা রাখতেছে আর ও কি করতেছে। তখন কিন্তু এইভাবে আমি ওর জিনিসগুলো দেখতে পারলাম। আর আজকে এই রেডিওর মাধ্যমে ও জানতে পারতেছে, ও জানতে পারতেছে যে আমি কিভাবে কিভাবে ওর জিনিসগুলো আমি সংগ্রহ করছি তথ্যগুলো, আর আমার তথ্যগুলো ও কেন ইগনোর করে যেতে পারে নাই, সত্য ছিল। কারণ এখানে আপনার কল লিস্টটা কিন্তু ও ডিলিট করতে পারেনি, কোম্পানির ওয়েব পেজে ও ডিলিট করতে পারেনি, এটা ওর মেনে নিতে হয়েছে। ওর মেসেজিং ও মোবাইল থেকে ডিলিট করেছে, ফেসবুকের ওর কনভার্সন ডিলিট করছে, কিন্তু ফেসবুকে কপি কনভার্সন থেকে যায় যে এটা আমি অন্য ডিভাইসে লগ ইন দিলে পরে আমি ওই কনভার্সনটা দেখতে পারবো। আর আমার আইডির পাসওয়ার্ডটা ওর কাছে ছিল, আমার আইডিটা টোটালি ওর কাছে ছিল, আমার ব্যাংকের এটিএম কার্ড ওর কাছে থাকতো, আমার সেলফোন ওর কাছে থাকতো। কল লিস্টগুলো দেখার পর আমি বুঝতে পারলাম যে ওর রিলেশন তো চলছেই, আরো বিভিন্ন মানুষের সাথে কথা বলছে। তো এই বিষয়ে ওর আমি আবার ই করলাম। তো ও কি করত, আমি যখন ওর এইসব নিয়ে আমি ওর জিজ্ঞাসা শুরু করতাম, তখন ও ফ্যামিলি প্রেশার টান দিত, ফ্যামিলির থেকে বিয়ে দিবে না, ফ্যামিলির থেকে বড় পুরো অশান্তি হইতেছে, আমি চাই, আমার আব্বু চায় না, আমিও চাই না যে একটা মেয়ের কারণে তার আরেকটা মেয়ের সংসার, তৈরি সংসার ভেঙে যাক। আর এটা স্বাভাবিক, কেউ চাক না, আমিও চাই না যে একটা নতুন সম্পর্ক তৈরি হওয়ার জন্য পুরান সম্পর্কটা ভেঙে যাক। কিন্তু এখানে প্রশ্ন একটা থাকবে যে তোমার বড় বোন জামাইয়ের বা বড় বোনের সমস্যাটা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো ভালো, আমার ইনকাম সোর্স নাই, তুমি বলতেছো ইনকাম সোর্স নাই, বাট আমার বাবা বলতেছে যে আপনার মেয়ের যাবতীয় যা কস্ট আছে সব আমরা বহন করব। ওর ফ্যামিলির থেকে বলতেছে যে বাবার কাছে কেন চাপে, বিয়ে করতেছে ওর কাছে চাপে। তো আমি যেহেতু আমার বাবার আন্ডারে, আর আমার বাবা আমাকে অনেক ভালোবাসেন, যার ফলে সে আমাকে কোনো কাজে আমার দোকানে কিংবা কোথাও কোনো ইটিতে সে আমাকে বসায় না কখনো। তার না বসানোর একটাই কারণ যে তুমি কাজ করবা কেন, আমি যা কামাইতেছি তা তো তোমাদের জন্যই, তো তোমাদের যা দিতেছি তাতে কি তোমাদের হয় না আরো প্রয়োজন? তো এখানে তো আর কিছু বলার থাকে না। আমি সানিকে আর কি যখনই প্রেশার দিই, ও আমাকে প্রেশার দেয়, তো দুজনের ভিতরে প্রেশার দেওয়া নেওয়া হচ্ছে। তো প্রেশার দেওয়া নেওয়া হচ্ছে, তো এমন একটা পর্যায়ে আসলো, মানে একটা মানুষের যে একটা লিমিটেশন থাকে, লিমিটেশনটা ও ক্লোজ করে ফেলছে।
ইন হোয়াট সেন্স, কি করেছে সে?
একাধিক রিলেশন তো করছে, আর ওর যে এক্স বয়ফ্রেন্ডের যে কথাটা বলছিল নাদিম, আমার কাছে যে বলছিল, ইনফ্যাক্ট ওর সব বয়ফ্রেন্ডের কাছে এই কথাটা বলছে যে নাদিমের সাথে আমার রিলেশন ছিল। তো ওই নাদিমের সাথে ওর প্রতিনিয়ত কথা হতো, এবং নাদিমও আমাদের রিলেশন সম্পর্কে সব জানত। নাদিম আমাকে ফোন দেওয়া বলতো যে তুমি তো ওরে জোর করে ধরে রাখছো। আমি জোর করে ধরে রাখছি মানে, ও কিন্তু আমার কনফারেন্সে শুনতেছে নাদিম যে কথাগুলো বলতেছে।
ওকে,
তো নাদিম আমাকে বলতেছে যে ও তো আমার ফোন দিয়ে বলে।
ও নাদিম কি এটা জানতো যে কনফারেন্সে আছে?
না, নাদিম এটা জানতো না।
আচ্ছা,
তো ও আর নাদিম আমাকে বলে যে নাদিমের কাছে ও অনেকভাবে বিভিন্নভাবে সহযোগিতা চেয়েছে, কোন মেয়ে দিয়ে আমাকে ওর প্রতি যে আমি উইক এই দুর্বলতাটা কাটানো যায় কিনা, এগুলো ও চাইছে, কিন্তু এগুলো কোনোভাবেই সম্ভব হয়নি। নাদিম ওকে হেল্প করেনি, কোরবানি ঈদ সামনে, তখন আমাদের রিলেশনের বয়স প্রায় 8 মাসের কাছাকাছি চলে আসছে। তিন চার দিন আগে আমি ওরে বলি যে তুমি যে আমার সাথে এরকম করতেছো আমি আর চাপ নিতে পারতেছি না, আমি কিন্তু কোন একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবো, আমি তোমার ক্ষতি করব না, আমি যতদিন বেঁচে আছি আমি তোমার ক্ষতি করব না, আমার ধারায় তোমার ক্ষতি হবে না, কিন্তু আমি আমার নিজেকেও কিন্তু আমি সুস্থতায় রাখবো না। কারণ আমি তখন মানসিক ভাবে এমন ভাবেই ই হয়েছিলাম যে এক প্রকার বলা যায় যে মানুষ রোগী, কারণ
ও রিলেশনশিপ ব্রেকআপ করতে চাইতো, আপনি যেভাবেই হোক সেটাকে ধরে রাখতেন,
ধরে রাখতেন,
এত ফল্ট পাওয়ার পরেও
আমি ওকে ধরে রাখতাম, কারণ আমি ওর প্রতি কেন জানি খুব ইন্টারেস্ট ছিলাম।
এগুলো একটু খেয়াল করবেন, এটা খুব 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 ইম্পর্টেন্ট, এবং রিলেশনশিপের ক্ষেত্রে এই জিনিসটা খুব হয়,
এটা আবেগকে কাজ করে,
রাইট। এবং এক পক্ষ যদি আরেক পক্ষকে ডিনাই করে, অপর পক্ষের আগ্রহ আরো বেশি বেড়ে যায়, ওর ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে এবং সেটা রেজাল্ট ভালো হয় না আসলে।
তো পরবর্তীতে আমি ওর সাথে এরকম ফোনে কথা বলার পর, ও আমাকে দুপুর দিকে আর কি আমরা কথা বলার পর ও আমাকে অনেক কিছু বলে, বলার পর আমি ফোনটা রেখে দিই, ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলে আমি ফোনটা রেখে দিই, রেখে দিয়ে আমি আমার বেডরুমে যাই। যাওয়ার পর সেখানে ই ছিল আপনার চাদর, আমি দড়ি টড়ি পাই না, তো পরে চাদরটাকে আমি সিলিং এর সাথে না ই করে আমার ঘরের উপর আবার হুক আছে, মানে ওই যে আপনার দোলনা ঝুলানোর জন্য হুক আছে, তো ওই দোলনা ঝুলানোর জন্য যে হুকটা ওটা ছাদের সাথে ই করা, মানে ডাইরেক্ট ঢালাই দেওয়া, লোহাটা বের করা উপরে ঢালাই দেওয়া, তো আমি ওইটার সাথে চাদরটা দিয়ে দেওয়ার পর আমার গলায় আমি লাগাই, আমি সাথে সাথে
ঝুলে পড়ে,
ঝুলে পড়ে, ঝুলে পড়ার পর আমার আম্মু আমার ছোট ভাই,
ঝুলে পড়ার পর আপনার ফিলটা কি হচ্ছিল সেটা আগে বলেন।
আমার ফিলটা আমার শুধু আমি চোখটা বন্ধ করে রাখছিলাম, আমি চোখটা বন্ধ করে শুধু আমি কল্পনা এতটুকুই ভাবতেছিলাম যে আমি কেন এই ভুলগুলা করলাম, আমি ওর সাথে কেন রিলেশন করতে গেলাম, আর আমার ভিতরে কি এমন কমতি হয়ে গেল যার কারণে ও এরকম করতেছে।
ঠিক আছে, আপনি কষ্ট পেয়ে কাজটা করতে যাচ্ছেন, বাট আপনার কষ্টের বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যখন এই জিনিসটা আপনার গলায় হয়ে গেল আপনার শারীরিক কষ্ট কিরকম হচ্ছিল?
আমার শারীরিক কষ্ট বলতে আমার তখন ধ্যান ধারণা ওখানেই ছিল, তখন আমার গলার ভিতরে আর কি যখন ই ছিল তখন আমি শ্বাস নিঃশ্বাসটা নিতে পারতেছিলাম না, আস্তে আস্তে বন্ধ হয়ে যেতেছিল, তো বন্ধ হয়ে যেতেছিল, তো আমি ওই যখন ঝুলতেছিলাম তো ঝুলার পাশে আমার ওই ঝুলতে ঝুলতে আর কি ওয়ার্ড্রোপ ছিল, ওয়ার্ড্রোপের সাথে আমি একটা বাড়ি খাই, তখন আমার অলরেডি সেন্সটা আমার ডাউন হয়ে গেছে, আমার সেন্সটা অলরেডি ডাউন হয়ে গেছে, তো আমার আর কিছু, তো আমার মা আমার ছোট ভাই ওরা যেরকম ই চিল্লাচিল্লি করা, আমার চাচা ছোট চাচা ছোট চাচি আমাদের পাশের বাড়ি তাদের, তারপর ভাড়াটিয়া, এরা সবাই যেরকম জড়ো হয়া, এলাকার মানুষজন জড়ো হয়া দরজা ভেঙে আমার ওখান থেকে আর কি আর ওই ইটা কেটে ফেলে, কেটে ফেলা যেরকম আমাকে ওখান থেকে উদ্ধার করে। তো যখন উদ্ধার করে তখন আমার তখন সেন্স ছিল না, তখন কি কি হয়েছে তা আমি জানিও না আর বলতে পারবো না, কারণ আমি যতটুকু শুনছি ততটুকু যে লাস্টের কথাটুকু আমি বলি যে যতটুকু শুনছি সেখানে যে আমার আব্বু সানির আব্বুকে ফোন দিয়ে বকাবকি করতেছে যে আপনার আমার ছেলের যদি কিছু হয় আমি কিন্তু আপনার গোষ্ঠীরে ছাড়বো না, আমি পুরো গোষ্ঠীরে আমি দেখে ছাড়বো, তো এইসব যেরকম আমার আব্বু বলতেছে আমার ফ্যামিলি থেকে করতেছে, তো ওরাও শক যে আমি এই কাজটা করে ফেললাম, বুঝতে পারেনি যে আমি ওরা তখন নেহারের বাসায় ছিল, সানি তখন নেহারের বাসায়, সানি নেহারের বাসায় লুডো খেলতেছিল, নেহারের আম্মু, নেহার, নেহারের বড় ভাই আর সানি, এরা চারজন লুডো খেলতেছিল। তো পরবর্তীতে কি হয়, ওই আমার ছোট চাচি সানিকে বকাবকি করতেছিল, সেই মুহূর্তে কেন যে কিভাবে জানো আমার সেন্সটা ফিরে আসে, আমি শুধু মুখ দিয়ে নাকি একটুই কথা বলছি যেটা হচ্ছে যে সানিকে বইকো না, ওর কোনো দোষ না,
ওকে,
সম্পূর্ণ ব্লেমটা আমার উপরে নিস, আমি ওর উপর ব্লেমটা দিইনি। এরপরে আমাদের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমি সেই রাত্রি ওর বাসায় যাই, যাওয়ার পর
মানে
ঝুলন্ত অবস্থায়
নেমে সুস্থ হয়ে আবার বাসায় চলে
গেলাম, আমি কোন রকম খালি নিজের শরীরে একটু জোর পাইছি যে দাঁড়াইতে পারি, একটু হওয়ার পরে আমি ওর ফোন দিয়ে আমি গলা দিয়ে তো কথা বলতে পারি না, আমার গলা ভাঙা, আমি শুধু ওরে ভাঙা গলায় বলছি যে আমি আসতেছি। তো বলার পর আমি যাই সেই রাত্রে, আমি বাসার থেকে 6,000 টাকা নিয়ে যাই, কারণ আমি তো সম্পূর্ণ চলতাম বাসা ভাড়া দিয়ে, আমার বাসা ভাড়া যা আসতো ওখান থেকে আমি আমার পকেট খরচ ছিল ওটা, আমাদের ওই বাসার ভাড়াটা। তো যাই, যাওয়ার পর ভাড়াটা নিয়ে যাই, আমার ওর কাছে যাই, যাওয়ার সময় আমাকে বলে, আমি ওর জিজ্ঞেস করি কি খাবা, ওরা বলে যে ছানা নিয়ে আসেন। তো আমি ছানা আর কাঁচাগোলা, কাঁচাগোলাটা হচ্ছে আপনার ওই যে নাটোরের বিখ্যাত বলা হয়, তো এই কাঁচাগোলার ছানাটা নিয়ে যাই ওদের বাসায়। তখন নেহারের আম্মু ছিল উপস্থিত ওই বাসায়। তো আমি যাওয়ার পর সেখানে তারা মিসবিহেভ করে নাই, সবসময় ভালো ব্যবহার করত। তো আমি সেখানে যাওয়ার পর ওরা বসি, সবাই বসার পর ওর ফুপ্পু আসে, ফুপ্পু সেজো ফুপ্পু আর কি আসে। তো আইসা ওর ফুয়াতো ভাই ফুপ্পু আসে, তো নেহারের আম্মু ওখানে উপস্থিত, সবাই মোটামুটি ই। তো পরে বলতেছে যে তোমার অবস্থা কি, তো দেখলো তারা যে আমার ফেসটা পুরো কালো হয়ে গেছে, বিষে কালো হয়ে গেছে, ঠিকভাবে কথা বলতে পারি না, গলা ভাঙা। তো আমি অল্প অল্প আস্তে আস্তে আর কি কথা বলতেছি। তখন তারা আমার রসমালাই দিল খেতে, যে গলার জন্য ভালো হবে, কথা বলে দিল। পরে আমি খাইলাম, ওনারা জিজ্ঞাসা করলো কেন তুমি কাজটা করলো, আমি বললাম যে আমি আর পারতেছি না, আপনাদের এই মানসিকভাবে টর্চারটা আমি পারতেছি না। তো এইসব কথাগুলো বলার পর তারা বলতেছে, ওর বাবা আমাকে বলতেছে যে তোমার চোখে এখন রঙিন চশমা,
বাবা বলতেছে,
ওর বাবা বলতেছে, সানির বাবা বলতেছে যে তোমার চোখে রঙিন চশমা, তোমার কাছে এখন সবই ভালো লাগবে। তো এগুলো আর কি সম্পূর্ণই সে বলতেছে যে তারই কথা, যে তোমার এখন আবেগটাই কাজ করতেছে, তোমার বিবেক কাজ করতেছে না। বাট আমি তার সাথে বিতর্ক করতাম যে না, আমার বিবেকটা কাজ করে, কিন্তু আমি তখন বুঝতে পারি নাই যে আমার বিবেকটা কিভাবে কাজ করবে, আমি তো সম্পূর্ণই আবেগে ওর প্রতি ই হয়ে গেছি। আর এটা সাধারণত সব রিলেশনের মধ্যে এই জিনিসটাই হয়। তো পরবর্তীতে আমি ওরে টাকা দিয়ে আসলাম, টাকা দিয়ে এসে ওরে বললাম যে তুমি তোমার কাছে রাখো, এটা ডাইরেক্টলি আমি বলিনি যেটা তোমাকে দিলাম, আমি বললাম তোমার কাছে রাখো, তোমার কিছু লাগলে এখান থেকে কিনে নিও। এভাবে বলে আমি টাকাটা ওর কাছে দিয়ে আসি। টাকা দেওয়ার পর দুদিন রিলেশন খুব ভালো ছিল, সে টাকাও আমার একটা পাঞ্জাবি গিফট করলো,
আপনার টাকা দিয়ে আপনাকে
পাঞ্জাবি গিফট করলো। তো গিফট করলো, করার পর আমরা দুদিন খুব ভালো রিলেশন গেল। তৃতীয় দিন আবার শুরু হইলো সেম কাহিনী, বড় বাপা রাজি না, এটা সেটা। তো আমি ওর বড় বোন জামাইয়ের সাথে কন্টাক্ট করার জন্য অনেকভাবে চেষ্টা করতেছি, পারতেছি না, ওনার ফেসবুকে আমি নক দিতেছি, রিপ্লাই পাচ্ছি না। তো বিভিন্নভাবে আমি চেষ্টা করতেছি যে তার নাম্বারটা কই পাবো, তার নাম্বারটাও তো পাইতেছি না। তো এদিক দিয়ে কিন্তু ওর সাথে কিন্তু বিভিন্ন ছেলের সাথে মানে কন্টাক্ট চলতেই আছে, এটা আমি ওর স্টপও করাইতে পারিনি। আমি এগুলার কোনো কারণ খুঁজে পাইতেছি না যে ও কেন করতেছে। বোনের একটা রিজন দেখাইছে, তো আমার বাসার থেকে বলতেছে আমরা একটা কিছু করে রাখি, পানচিনি করে রাখি, পানচিনি করার পর ওরা আমরা রিং পরে রাখি, আংটি পরে থাকুক, ও আপনার বড় মেয়ে আসলে পরে আমরা অনুষ্ঠান করব। আর আমাদের বাসার ফ্যামিলির ভিতর আমার মেজ মামা বাহিরে থাকে, সে বাহির থেকে আসলে পরে তারপরে একটা কিছু করা হবে, কারণ আমি নানা বাড়ির ভিতরে বড়, আমার নিয়ে অনেক তাদের আশা স্বপ্ন। ওদের কোনো ভাবেই বোঝানো চাইত না যে কোনো ইটি, ওদের কথায় ওরা অনর আর কি, বারবার একটাই কথা। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাসায় আসতেছি। পরে কয়ে বাসায় আসবেন কেন, বাসায় আসেন না, ও আমার ফার্স্টে না করে, এরপর আর ফুপুরা বলে কি নিয়ে আমার বাসায় না বুঝে দিই। আমি যাওয়ার সময় একটা পয়জন নিয়ে গেছি, যখন একটা পয়জন আমি আমার সাথে নিয়ে গেছি যে তোরা না করবি, তোদের সামনেই আমি শেষ, তোরা যা। আমার যখন এতই নির্যাতন করতেছিস, তোরাও একটু নির্যাতনের ভোগ কর। আমি কিন্তু আমার জীবনের মায়া ছেড়ে দিছি ওর এই টর্চারিং এর কারণে। আমার জীবনের মায়া আমার কাছে নেই, আমার জীবন আমার নিজের কাছে ভালো লাগতো না, আমার নিজের রেসপেক্ট আমি নিজেকে দিতে পারতাম না। তো পরবর্তীতে আমি ওর বাসা যাওয়ার পর যে
না, আপনি এই যে জিনিসগুলো করতেন, ওর বাসায় আপনি বিষ নিয়ে যাচ্ছেন, দড়ি দিয়ে ঝুড়ে পড়ছেন, কি মনে হতো এটা করলে লাভটা কি হবে? বিকজ আমি ফোকাসটা করতে চাই সুইসাইডের দিকে আজকের স্টোরিতে। কি মনে হতো বারবার ওইদিকে কেন মন যেত আপনার?
বারবার ওইদিকে একটা কারণে মন যেত, যে আমি না থাকলে ওর কোনো ক্ষতি হবে না, কারণ আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারতাম না। আর দ্বিতীয়ত, ও যেটা চাইতেছে ও সেটা পাচ্ছে, আমি আমাকে নিজেকে শেষ করে দিলে এই চ্যাপ্টারটাই ক্লোজ হয়ে যায়, এই চ্যাপ্টারটা আর আগে বাড়বে না। কারণ যেহেতু আমি নিজের সাথে নিজে যুদ্ধ করে পারতেছি না যে চ্যাপ্টারটা বন্ধ করতে, ও যেটা চাইতেছে আমি ওইটা দিতে পারতেছি না রিলেশন ক্লোজ করতে, তো সেখানে আমি আমার নিজেকে আমি ক্লোজ করার ডিসিশন নিয়ে নিই। আর এটাই সাধারণত যেসব রিলেশন সুসাইড ঘটনাগুলো ঘটে এগুলোই তখন কাজ করে, আর এটা আমি আমার রিলেশন দিয়ে আমি ফিল করতে পারি। তো পরে আমি ওর বাসায় যাওয়ার পর তখন ওর ফুপুরা যখন আমাকে না করে, এমন ভাবেই না করে, আমার ওর ফুপু আমার পায়ে ধরে বসে। ওর ফুপু একটা এত সিনিয়র পার্সন, ওনার ছেলে আমার চেয়ে অনেক বড়, ওনার নাতি নাতকুর আছে, আমার পায়ে ধরে বসে যে বাবা তুমি ওরে বাদ দিয়ে তুমি অন্য মেয়ে পছন্দ করো, তুমি ওরে বাদ দিয়ে অন্য মেয়ে পছন্দ করো, আমরা তোমার ভালো মেয়ে দেখে বিয়ে করাই দিন। আমি আমার তো বিয়ের প্রয়োজন নাই, আমার তো অন্য মেয়েরও দরকার নাই, আমি ভালোবাসি ওরে, আমার ভালোবাসার মানুষের দর, আমি ভালোবাসি ওরে, আমার ওরে দর।
প্রিয় শ্রোতা, এখানেই শেষ হয়নি, এর পরের পার্টটাতে আমরা দেখব যে ওর আসলে শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়াতে হয়েছে আজকের এই জীবন গল্পে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, মাত্র দুই মিনিটের বিরতি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প,
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প,
আপনারা শুনছেন জীবন গল্প আর জি কিবরিয়ার সাথে ঢাকা এফ এম 90.4 এ। আজকে আমাদের সঙ্গে রয়েছে তানভীর শেখ, আমরা কথা না বাড়িয়ে তার জীবন গল্পে আবারও ফিরছি। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের মনে করে দিচ্ছি এই গল্পটি আপনারা ইউটিউব থেকে শুনতে পারবেন। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব করতে ভুল করবেন না প্লিজ।
পরবর্তীতে আমার যখন আর কি বলা হলো যে তুমি ওরে ছাইড়া দাও, তখন আমি তাদের মানে পায়েটায় ধরতেছে, তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার একটু সময় দেন না, আমি একটু নিজে নিজে ভাবি। তো এরকম বলার পর পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। পুরো পরিবেশটা ঠান্ডা করার পর আমি পয়জনটা বের করে মুখে আর কি নিয়ে নিছি, সবার সামনে নিয়ে নিছে। তোর ফুপু টুপু তো আমার পাশাপাশি সবাই বসা ছিল, তারা কি করছে, অল্প একটু মুখে যাওয়ার পরপরই যেরকম আমার হাতটা থাপা দিয়ে ধরে ফেলছে। তো ধরে ফেলার পর সাথে সাথে মনে করেন আমার মুখে ইটি করলো, তো সেখানে অল্প একটু আর কি
বাসার মধ্যে সিনক্রেট হয় না, এগুলো
চিল্লাচিল্লি, এগুলো বাসার ভিতরে পুরো সিনক্রেট এলাকার গলির পোলাপাইন সবাই জানতো।
ওরে বাবা,
আর ওদের কাছে এগুলো কোনো ফ্যাক্ট মনে হয় না, আমার মতে যে ফ্যাক্ট মনে হয় না, কারণ যে চিল্লাচিল্লিগুলো যে আর কি আপনার যে ধরনের কথাবার্তা হতো যা কিছু হতো ভাড়াটিয়ারা সবাই মুখস্থ তাদের। তো পরবর্তীতে আপনার এই জিনিসটা গেল পরে তারা আমার সান্ত্বনা দিল, আমার আব্বুকে ফোন দিয়ে বলল যে ভাই আপনার ছেলে তো এরকম করতেছে। তো আমার আব্বু বলল যে এরকম করতেছে কেন করতেছে, আমার আব্বু তাদের প্রশ্ন করলো। পরে তখন তারা বললো যে আমরা তো না করছি, পরে আমার আব্বু তাদের রিপিট প্রশ্ন করলো যে আপনারা যে না করতেছেন এই ঘটনাগুলো যে ঘটলো, ছেলে এর আগেও একবার সুসাইড করতে গেছে, সেখান থেকে বেঁচে আসছে, তো এখন আবার পুনরায় কেন গেল এখানে, আপনাদের আপনারা আমাদের আশ্বস্ত দিলেন যেই করবেন, মেয়ে এদিক দিয়ে ছেলের বাসায় এসে ঘুরা যেতেছে, ছেলের খালামুনির বাসায় যেতেছে, আত্মীয় স্বজনের সাথে পরিচয় হচ্ছে, সবার সাথে কমিউনিকেশন হচ্ছে আস্তে আস্তে, তো সেখানে আপনারা কিভাবে পিস পাহন, আমরা তো সবাই বলছি কারো কাছে হাইট রাখি না, কারণ এটা তো চুরি চামারি বা এমন কিছু না, কেলেঙ্কারি না যে হাইট রাখার বিষয়। ওর ছোট ফুপু বলল যে ভাই আমাদের তিনটা দিন সময় দেন, আমরা তিন দিন পর আপনার সাথে বসব। বললো ঠিক আছে, তিন দিন সময় দিলাম। তখন আমি বললাম যে তিন দিন যখন সময় দিলেন তো ওরে ফোনটা দেন, ফোনটা ইউজ করতে দেন। ওর ফোনটা ইউজ করতেন, আমার ফোন আমাকে ব্যাক করে দিল, আমি ওর একটা ফোন দিয়ে রাখছিলাম কারণ ওর ফোন ছিল না কথা বলার জন্য, ওর আমি ফোনটা দিয়েছিলাম। তো পরবর্তীতে ফোনটা ব্যাক করে দিল পরে আমি বললাম না ফোনটা রাখেন, কারণ ওর সাথে আমি তো কথা বলতে পারবো না, আর ওর সাথে কথা না বললে আমি থাকতে পারবো না, তাহলে আমার এখানে আসতে হবে, ফোনটা থাকুক। তো অবশেষে ফোনটা রাখা হইল, আমি চলে আসলাম, কথাবার্তি হইতেছে, ভার্সিটির ভর্তির ডেট চলে আসছে এখানে।
আপনি এরকম চাপ দেওয়ার পরে মেয়েটা আবার থাকতো আপনার পাশে?
হ্যাঁ, আমি এরকম চাপ দিলে পরে ও কি করতো, ও আমার সাপোর্ট দিত,
মানে আপনার পাশে থাকতো,
ও আমার পাশে।
এটা আরেকটা বড় ভুল, মানে আপনি যদি সিদ্ধান্ত, এক ধরনের ব্ল্যাকমেইল এটা, যে আমি বারবার বাসার মধ্যে গিয়ে সুইসাইড করার চেষ্টা করবো, পুরো ফ্যামিলি তো থ্রেটেন, পুরো ফ্যামিলি তো ভয়ের মধ্যে, কোনো জিডিমিডি করেনি আপনার এগেনস্টে?
না, ওরা কোনো জিডিটিডি করে নাই, কারণ এখানে কিছু ঘটনা ছিল, ওরা জিটি করতে গেলে এখানে ওদেরই ফল্ট ছিল, আর আমার কাছে এগুলোর সম্পূর্ণ এভিডেন্স গুলো আছে, আমার ভুলগুলো আমি এখানে স্বীকার করতে আসছি, এই কারণে যে আমি বাধ্য ছিলাম এগুলা করার জন্য। আর এরকম জিনিসগুলো হয় প্রতিনিয়ত, আমরা খবরে বা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে ওখানে একটা ঘটনা হয়েছে, পুরো ঘটনার বিস্তারিত ঘটনাটা কি ছিল এটা কেউ জানতে পারি না। আমার ঘটনাটা এখানে উপস্থাপন করা শুধু একমাত্র এটুকের জন্য যে ভবিষ্যৎ প্রজন্মটা, তারপর আপনার
অভিভাবক,
এটা সচেতন হয়,
রাইট?
এর জন্য আমি নিজে আয়েশা আমার নিজের গল্পটা আমি বলতেছি, নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। তো তো ভার্সিটিতে ভর্তি হবে ন্যাশনালে, বিভিন্ন ভার্সিটির বড় ভাই টোড় ভাইয়ের কথা এটু করতেছে। তো আমি একজনের কথা বললাম যে আমার পড়াইছে, সে জগন্নাথ থেকে পড়ালেখা করে পাশ করছে, তার কথা বললাম পরে তার একটা ভালো একটা পরিচিতি আছে, তো পরে ঠিক আছে তাহলে তার সাথে কন্ট্যাক্ট করাই দেয়। আমি বললাম যে বাদ দাও না, ওর সাথে কি কন্ট্যাক্ট করবো, ওই পেশার দিলাম আমার যে ওর সাথে কন্ট্যাক্ট করবে, দিলাম নাম্বার, কন্ট্যাক্ট করলো, ওনার সাথে কন্ট্যাক্ট করার পর ওরা ডেট ফিক্সড করলো যে দেখা করবে, আমার ফোন দিয়ে বললো যে দেখা করবে, 10,000 টাকা কন্ট্যাক্ট হলো ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য। তো 10,000 টাকা কন্ট্যাক্ট হলো, কন্ট্যাক্ট হওয়ার পর ও 10,000 টাকা নিয়ে আসছে, আসার পর 5,000 টাকা দিল, 5,000 টাকা দেয়া, 5,000 টাকা হলো কাজ হওয়ার পরে 50% পেমেন্ট দিল, নেয়ারের বড় ভাইকে নিয়ে ও চলে গেল, আমি আমার বাসার দিকে এসব। তো এই ঘটনাটা হওয়ার পর তখন আমি নতুন একটা জব অ্যাপ্লাই করি, আমি ওখানে যাবো সেট হইতে পারতাম,
জব হলো আপনার?
হ্যাঁ, প্রিন্ট মিডিয়াতে আমার একটা জব হলো, তো আমি ওখানে আমার নিজেকে সেট করতে পারতেছি না। তো পরবর্তীতে ও একবার আর কি একটা জানুয়ারির দিকে ও আমার বাসায় আসে, আমার বাসায় আসে ব্রেকআপের জন্য, বাসায় আসে পরে আমার ফ্যামিলি ওরে চাপ দিয়ে ধরছে, তুমি এবার যখন আসছো তো এটা আজকেই সব শেষ হয়ে যাবে। তো এই ঘটনাটা হওয়ার পর আমার ফ্যামিলি ওর ফ্যামিলির কন্ট্যাক্ট করে যে মেয়ে তো আমাদের বাসে আসছে, তো বলার পর আপনারা এসে আপনাদের মেয়ে বুঝে নিয়ে যান আর এই জিনিসটা এখানেই শেষ করে দেন, আপনারা আমাদের অনেক নির্যাতন করছেন। তো এর জন্য পরবর্তীতে একটা স্ট্যাম্প করা হয় যে তুমি ব্রেকআপ চাও, মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছে, স্থানীয় লোকজন সবাই ছিল ওখানকার বাসিন্দা বাড়িওয়ালা যারা তারা ছিল, তো তারা সবাই জিজ্ঞাসা করলো যে তুমি কি চাও, যদি বলো বিয়ে করবো আমরা এখনই বিয়ে করাই দিব, আর যদি বলো যে না সম্পর্ক শেষ, সম্পর্ক শেষ।
মেয়েটা কেন আপনাদের বাড়িতে আসছে?
আমাদের বাড়িতে আসছিল ও ওর সার্টিফিকেটের জন্য আসছিল, কিন্তু অলরেডি আমার ব্যাগ চুরি হয়ে গেছিল, আমার ক্যামেরা, আমার ওয়ানেট, তারপর আমার আইডি কার্ড, এগুলো সবকিছু চুরি হয়ে গেছিল, এর জন্য আমি ওয়ারি থানা একটা জিডিও করছি। তো এগুলো জানে যে ও আমার ব্যাগ চুরি হয়ে গেছে নামাজ পড়ার সময় মসজিদ থেকে, তো ও জানে যে আমার ওখানে আমার নিজের সার্টিফিকেটও চুরি, আমার নিজের সার্টিফিকেট ছিল মেইন কপি,
কিন্তু বিশ্বাস করতেছিল না।
না না, ও বিশ্বাস করতেছিল না, ও এটা জানতো, জানার পর ও ভাবছে যে আমার বাসার ভিতরেই ছিল ওর ফাইলটা, তো ওর ফাইলটা আমার ব্যাগের ভিতরেই ছিল,
তো এটা নিতে সে আসছিল,
এটা নিতে সে
খোঁজ করতে আসছিল,
এটা নিতে সে
এবং আপনাকে সন্দেহ করছে যে আপনি জিনিসটা আটকে রাখছেন।
হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু এই জিনিসটাই, এই
এটা নিয়ে পরবর্তীতে সিন ক্রিয়েট হয়েছে, তারপর আপনার ফ্যামিলি বলেছে যে ঠিক আছে তুমি যদি ব্রেকআপ চাও তাহলে ফাইনাল একটা সমাধান,
ফাইনাল একটা সমাধান দাও। তাও ফ্যামিলি উভয় পক্ষ উপস্থিত থাকার পরে, মানে ওর ফ্যামিলির লোকজন আসে আমার বাসায়, আসার পর তারা বৈশার ডিসিশন নেয়, তারা কয়েকবার আমাদের ছাদে যায়, তারা বলে যে আমরা পার্সোনাল কথা বলব, তারা পার্সোনাল কথা বলতে যায়, তারা ডিসিশন নেয় মেয়েকে জিজ্ঞাসা করে যে তুমি কি চাও, তো মেয়ে বলছে যে ব্রেকআপ, আপনারা যা বলবেন তাই, তো ব্রেকআপ ব্রেকআপ ঠিক আছে, নিচে আসে, আসার পর তখন আমার ফ্যামিলি বলে যে আপনারা আমাদের স্ট্যাম্প লিখিত হবে, আমার ফ্যামিলির থেকে প্রপোজালটা দেয় যে ছেলে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করবে, আমরা চাই না আপনারা বিপদে পড়েন, এখানেই সম্পর্ক শেষ। তো এটা একটা লিখিত ভাবে থাকুক, লিখিত হিসেবে। তো ওখানে লিখিত ভাবে থাকার ভিতরে ওর কিছু কথা উল্লেখ ছিল যে স্ট্যাম্পের ভিতরে এই বিষয়টা নিয়ে, মানে এই প্রেমের সম্পর্কটা নিয়ে আমরা আইনত ব্যবস্থায় যাব না, এটা দুজনের সম্মতি ছিল, আইনত ব্যবস্থায় আমরা কখনোই যাব না এই বিষয়টা নিয়ে। তো আমরা যাইও নাই, কারণ আমাদের কাছে ওরা আমাদেরকে প্রতারণা করছে।
আপনার ফ্যামিলি অফার করলো কেন?
স্ট্যাম্পটা আমার ফ্যামিলি অফার করছে ওই যে আমি যে কোনো টাইমে একটা অ্যাক্সিডেন্ট করতে পারি।
এটা তো ওদের লাভ হয়েছে,
এটা তো ওদের লাভের জন্য। ও আমার ফ্যামিলি টোটালি ওকে ওদেরকে সাপোর্ট দিয়ে গেছে।
আপনার সাইন নেওয়া হলো, ফ্যামিলির মেম্বারদের সাইন নেওয়া হলো যে স্ট্যাম্পটা আমি দেখেছি?
হ্যাঁ, ওর সাইন ছিল।
হ্যাঁ,
সবার সাইন নেওয়া হলো।
তারিখে ঘটলো স্ট্যাম্পের ঘটনাটা?
এটা ঘটছিল আপনার জানুয়ারি 14 তারিখে
2017 সালে। তারপরে কি হলো?
তারপরে কি হলো যে আমাদের তো ব্রেকআপ হয়ে গেল, আমাদের আর যোগাযোগ করার প্রয়োজন নাই। তো আমি ওর সাথে কন্ট্যাক্ট করি না, আমি নেহারের সাথে ফেসবুকে মেসেজ করি। তো নেহারের আইডি আবার ও চালায়, এটা আমি জানি না। তো আমাকে হঠাৎ দুদিন পরে লিখছে কল, আমি কল দিলাম। কল দেওয়ার পর কি, তো আমি কিন্তু মনে মনে খুব খুশি যে ও আমার কাছে আবার ব্যাক করছে স্ট্যাম্প লেখার পরেও। তো আমাকে তখন ও বিস্তারিত ঘটনাই খুলা বলল যে তখন ওর সাথে সোহেল নামে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, ভর্তি হওয়ার বিষয়ে যে 10,000 টাকা ছিল সে 10,000 টাকাও সোহেলের থেকে নেওয়া, এবং সোহেল ওরে ব্ল্যাকমেল করতেছে এখন যে তুমি যদি আমার কাছে বিয়ে না বসো তাহলে আমি তোমাকে ব্ল্যাক ম্যাজিক করবো, যান বান এই আবি যাবি জাদুটোনা এইসবের কথা বলতেছে, এইসব ব্ল্যাকমেল করতেছে। তখন ও আমাকে এগুলো বলল 22শে ফেব্রুয়ারি এটাকেই কেন্দ্র করে যে ছুটি 21শে ফেব্রুয়ারি, তো 22শে ফেব্রুয়ারি আমরা বিয়ে করব। আমরা কাজী অফিস গেলাম মিরপুর 11-তে
দুইজন।
হ্যাঁ দুইজন, আমার সাথে আমার দোকানের স্টাফ ছিল আর ওর সাথে ওর বান্ধবী ছিল। আমরা মিরপুর গেলাম, ওখানে যে যেরকম বিয়ে করব, তো কাগজপত্রে কিছু ত্রুটি ছিল যার কারণে তাৎক্ষণিক ওখানে আর কি বিয়েটা করা পসিবল হয়নি। কিন্তু কাজী বলছিল যে আপনারা কালকে আসেন, কালকে আসলে বিয়েটা ই করি। তো বলল যে না এখন যখন ইয়েছে তো আমরা পরবর্তীতে ই করি। তো এই কথা বলার পর আমাদের বিয়েটা পোস্টপেন্ডিং হয়ে গেল। আর এতে কিন্তু ও আমার সাথে মনে করেন খুব ক্লোজলি সম্পর্ক হয়ে গেল এবং আমি ওর প্রতি ফুল ট্রাস্টে চলে আসলাম। তো ট্রাস্টে চলে আসার পর আমাকে কিছু কথা, তখন কিছু কথা বলে যে আমাদের যে ওই যে স্ট্যাম্পটা হয়েছিল তখন কি কি করা হয়েছিল, ওর ফুপ্পু কি কি করছিল।
ওর ফুপ্পু নট ইম্পর্টেন্ট আমার জন্য, আমি গল্পের লেসনের জায়গাতে আসতে চাই। আপনার সঙ্গে কি মেয়েটার সম্পর্ক আছে না শেষ হয়ে গেছে?
আমার সাথে সম্পর্কটা শেষ হয়ে গেছে।
ফাইন, কিভাবে শেষ হয়েছে সেই জায়গাটাও আমি যেতে চাই না। আপস এন্ড ডাউন ছিল। বিয়ে আপনি করেছেন পরবর্তীতে?
না,
আমি করিনি, এবং আমি মনে করি এটা আল্লাহ আপনাকে হেল্প করেছে, ডিরেক্টলি হেল্প সামহাউ ইউ সেভ ইয়োরসেলফ।
এর জন্য আমি খুবই আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি,
এবং সেটা ওই সাইড থেকেও, বোথ সাইড থেকেও। আমি যেটা বুঝি, বোথ সাইড ইজ অ্যান ইমোশনাল ফুল গেম হয়েছে, আর কিচ্ছু হয় নাই। কিন্তু এক্সট্রিমলি কত বড় ক্ষতি হতে পারত সেটা আমি, মানে একটু চিন্তা করে দেখেন, 3-3 বার আপনি সুইসাইডের অ্যাটেম্প্ট করেছেন, কতটা ক্রেজি ছিলেন, ওই ফ্যামিলি কতটা টেনশনে ছিল যে ছেলেটা যদি কোনো কিছু করে ফেলে কতটা বিপদে হবে, এবং ইভেন আপনার ফ্যামিলি পর্যন্ত টেনশন ছিল ওদের ফ্যামিলির জন্য, মানে আপনার ক্রেজিনেসের কারণে, এবং ওই ফ্যামিলিকে সেভ করার জন্য স্ট্যাম্প পর্যন্ত করে। সো এই যে বিষয়গুলো দেখেন, এর চেয়েও ভয়াবহ ঘটনা কিন্তু এই ক্রেজিনেস থেকে আসে, বিশেষ করে টিনেজের এই যে প্রেম বা এই যে লাভ, ওয়ান সাইডেড হোক বা বোথ সাইডেড হোক, যেটাই আমরা করি না কেন একটু হিসেবি হওয়াটা বোধ হয় প্রয়োজন। আমি আমার কথা বলবো না, ও আজকে এখানে বলতে এসছে এবং বলেছে আমরা গল্পের একেবারে শেষ দিকে। আপনি কি বলতে চান? আপনি যে 1-1.5 বছরের যে এক্সপিরিয়েন্সটা, আপনার তো একসময় মনে হয়েছে ওকে ছাড়া আপনি বাঁচবেন না, এবং যে কারণে আপনি বারবার সুইসাইড করতে গেছেন। এখন আপনি দিব্যি বেঁচে আছেন, আপনি কাজকর্ম করছেন, এবং আপনি একটু আগে শুকর করেছেন যে আপনি ওকে বিয়ে করেননি। তো সময় সবকিছু হিল করে ফেলে, আপনার ক্ষেত্রে আমি বলবো যে খুব দ্রুতই হিল হয়েছে। জানুয়ারিতে এবছরের জানুয়ারিতে ঘটেছে, কারো কারো 2-3 বছর লাগে রিকভার করতে, আপনি এত দ্রুত রিকভার করেছেন। আপনি কি ওই সময় দাঁড়ায় চিন্তা করতে পারতেন যে আজকের এই অনুষ্ঠানে এসে আপনি খুব ঠান্ডা মাথায় এই গল্পটা বলে মানুষকে অ্যাডভাইস করতে পারবেন যাতে করে এই ভুলটা না করে? আপনি কি ওই সময় চিন্তা করতে পারতেন? যখন চিন্তাই করতে পারতেন,
চিন্তাই করতে পারতাম না। আমি যদি ওই পজিশনে থাকতাম তো এখানে আসার কখনোই আমার মাথায় থিঙ্ক আসতো না,
থিঙ্ক আসতো না। আমি এটাই বলি, যারা আজকে ওই পজিশনে আছেন তারা জানেন না ভবিষ্যৎটা কতটা সুন্দর হতে পারে, ভবিষ্যৎটা কতটা শান্তিপূর্ণ হতে পারে। শুধু বিশ্বাস করতে হবে, হাল ছাড়া যাবে না। আপনি কি বলতে চান?
আমি এটুকুই বলতে চাই যে আমরা যারা আছি, অভিভাবক লিসেনার যারা আছি, তারা কেউ যারা আনম্যারিড আছে, তারা ভবিষ্যতে অভিভাবক হব, তো বাচ্চাদের আমরা ওই যে ফ্রি মাইন্ডের একটা কথা বলি যে আমাদের সাথে শেয়ার করবা, কিন্তু কোন একটা রিলেশনে যাওয়ার আগে বাচ্চাকে অ্যাডভাইস দেওয়া দরকার যে তুমি যার সাথে মিশতেছো তার সম্পর্কে ভালো করে জানো, জানার পরে তার সাথে মিশো।
কারণ ডাইরেক্টলি ভাবে প্রস্তাব নিয়ে যাওয়া, ফ্যামিলিগতভাবে জড়ানো এটা উচিত না,
এটা উচিত না। আর ওর ক্ষেত্রে যেটা, ও এখন বর্তমানে আমি যে যে এই পর্যন্ত আসছি, ওর সাথে ব্রেকআপ হয়েছে আমার এপ্রিলে, এপ্রিলের 6 তারিখ ওর বার্থডে রাতে ওর সাথে ব্রেকআপ হয়েছে ছোট্ট একটা কথা নিয়েই। তো হয়েছে পরে ব্রেকআপ তো ব্রেকআপ, আমি আর ওর ই করিনি। তারপর আবেগ যখন আমার মাঝে কাজ করতো তখন ওকে মেসেজ করতাম, ফোন করতাম যে রিলেশনটা আবার হোক, এটি এরকম আমি অনেক এটি করছি, এর জন্য আমি ওর কাছে ক্ষমা হচ্ছে যে যা করছি তোমার বিরক্ত করছি করছি, তারপর আমি শেষ। ওর কাছে কয়েকবার আমি ক্ষমা চাই।
আমরা আসলে কোনো ফ্যামিলিকে এখানে অ্যাকিউজ করবো না, ও যার কথা এখানে বলেছে বা যাদের কথা বলেছে কোনো ফ্যামিলির প্রতিই আমাদের ধরেন কোন ধরনের আঙুল তোলার কোনো বিষয় নাই, কাউকে এখানে অভিযুক্ত করছি না, আমরা শুধু সিচুয়েশনটাকে বোঝানোর চেষ্টা করছি। কারো এখানে দুর্নাম হচ্ছে না, সুনামও হচ্ছে না, সেটা আমরা আমাদের অনুষ্ঠানের প্রথমেই বলে নিয়েছি। আমরা বলছি যে এই সময়ের ছেলেমেয়েরা এসব কাজ করে এবং এতে করে ফ্যামিলি অনেক সময় ইনভলভ না হয়ে কোনো উপায় থাকে না, কিন্তু এটার পরিণতি ভালো হয় না। ধরুন হয়তো গেস্ট না হতে পারত, হয়তো ছেলেটা শেষ পর্যন্ত সুইসাইড করেই ফেলত, কিংবা মেয়েটার দিক থেকে হয়তো মেয়েটা এরকম ভাবে কন্টিনিউয়াসলি যদি ওর কথা যদি সত্যি হয়ে থাকে, এরকম ভাবে যদি আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে যায়, কোনো ডিসিশন নিতে না পারে, তাহলে হয়তো ক্যারিয়ারের জন্য সেটা ভালো কিছু হবে না। এবং একটা ওই মেয়েটাকে যদি আমরা এখানে পেতাম, সে হয়তো হাজারটা কমপ্লেন সে তানভীরের এগেনস্টে দিতে পারত যে কারণে সে রিলেশনশিপে থাকেনি। সো সবকিছু মিলিয়ে একটা জায়গায় কারো কোনো অভিযোগ নেই, সেটা হচ্ছে বয়স এবং ইমোশনালি মানে গাধার মতো একটা সম্পর্ককে এতটা সিরিয়াসনেসের জায়গাটা এত দ্রুত নিয়ে যাওয়া, এটা হচ্ছে সব জায়গা থেকে ভুল, পরিবারের জায়গা থেকে ভুল এবং এদের জায়গা থেকেও ভুল। যে কোনো জিনিসই খুব ভালো যদি সেটার মধ্যে এক্সট্রিমনেস যদি না চলে আসে, ক্রেজিনেস লাইফটাকে কিল করে দেয়। ক্রেজিনেস যদি ভালোর জন্য হয়, ক্রেজিনেস যদি ক্যারিয়ারের জন্য হয়, ক্রেজিনেস যদি মানুষকে সেভ করার জন্য হয়, হিউম্যানিটির জন্য হয়, সেটা অ্যাপ্রিসিয়েটেড হয়। কিন্তু ক্রেজিনেস বাকি অন্য সব জিনিসের জন্যই ভয়ানক বিপদ নিয়ে আসতে পারে, সেটা আমাদের সবারই মনে রাখা উচিত। আগামী বুধবার রাত 11টায় আমি আরজে কিবরি আবারও ফিরব। সবাই অনেক ভালো থাকুন, সবসময় সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর। আমার পক্ষ থেকে শুভরাত্রি, আগামী রবিবার রাত 11টায় কথা হচ্ছে সিক্রেটসে।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।